তুমি জেলে ভরো, তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার, আমি সব কিছুর জন্য তৈরি। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে, বোনেরা জবাব দেবে, ঘরে ঘরে নাড়ু তৈরি হবে।
আমাদের আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। এর স্থান কাল পাত্রের সঙ্গে বাস্তবের এতটুকু মিল থাকলে জানবেন তা অনিচ্ছাকৃত এবং বিরোধীদের চক্রান্ত। দেখুন, নিশিভূতের নাম তো আপনারা শুনেছেন কিন্তু দেখেননি কখনো। না, স্বাভাবিক, নিশিকে যে দেখে সে তো আর ফেরে না। তবে মিডনাইট হরর স্টেশনে তৃতীয়বার ফিরতে চলেছেন ঝাড়ানাথ তান্ত্রিক, নিশিভূতের সঙ্গে বেদম লড়াই দিতে। শুনতে থাকুন আমাদের হাড় ফাটানো ভয়ের গল্প, ঝাড়ানাথ তান্ত্রিক ও তোতলা নিশি।
দুয়ার হেঁটে ঘুমিয়েছিল পাড়া, মধ্যরাত। এমন সময় অবনীর ঘরের দরজায় কে যেন ডাক দিল।
অবনী, বাড়ি আছো?
সারাদিন পাড়ায় পাড়ায় ইঁদুর মারা বিষ বেছে ফেরায় এজেন্টের সামলে ক্লান্ত শরীরে বিছানা নিয়েছিল বছর পঞ্চাশের অবনী। হঠাৎ ডাকে ঘুমটা ভেঙে গেল। ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখল, রাত পৌনে চারটে। এত রাতে কে ডাকছে বাইরে থেকে? গলা শুনে তো অনু বলেই মনে হল। মাথার কাছে জানলাটা খোলা, সেটা দিয়ে বাইরে গ্রামের শুনশান রাস্তা চোখে পড়ছে। চাঁদের আলোয় ভরে আছে চতুর্দিক, মৃদু মন্দ হাওয়া চলছে। অনু অবনীর মেয়ে, বছর ২৪ বয়স, কিন্তু তার তো এখন ভিতরের ঘরে শুয়ে ঘুমানোর কথা। এত রাতে বাইরে গেল কি করে? তাছাড়া হঠাৎ বাবা বলে ডাকার বদলে নাম ধরেই বা ডাকছে কেন? অবনী বসের বাড়িটা দোতলা, তবে উপরের তলাটা ফাঁকাই থাকে। বাপ মেয়ে দুটি প্রাণীর একতলাতেই হয়ে যায়। ঘর থেকে বেরিয়েই ছোট পাঁচিল ঘেরা উঠোন, সেটা পেরোলে পাঁচিলের গায়ে সদর দরজা, তাতে তালা দেওয়া থাকে। বিছানা ছেড়ে উঠে পড়ে অবনী, ফিনফিনে লুঙ্গিটা কোমরে গুঁজতে গুঁজতে দরজার কাছে এগিয়ে আসে, গলা তুলেই হাঁক দেয়।
অনু, তুই বাইরে গেলি কখন? আর আমাকে এইভাবে নাম ধরে ডাকছিস কেন?
ওপারের মানুষটা যেন শুনতেই পায় না কথাটা। আগের মতোই ফিনফিনে গলায় আবার প্রশ্ন আসে,
অবনী বাড়ি আছো?
এবার সত্যি রেগে যায় অবনী। মেয়েটার কি মাথা খারাপ হল? না, আজ একটা ধমক না দিলেই নয়। তেড়ে ফুঁড়ে দরজাটা খুলতে যাচ্ছিল অবনী, এমন সময় ঘরের ভিতর থেকে আর একটা ডাক ভেসে আসে,
বাবা কি হয়েছে তোমার এত রাতে?
ঘরের ভেতর দিকে তাকাতেই বিষ খাওয়া ইঁদুরের মতো মাথা থেকে পা পর্যন্ত দুলে ওঠে অবনীর। ভেতরের দরজায় দাঁড়িয়ে আছে অনু, ঘুম জড়ানো মুখে অবাক চোখে তাকিয়ে আছে বাবার দিকে। একটু আগের ডাকটা হয়তো শুনতে পায়নি, কিন্তু তাই যদি হয় তাহলে বাইরে থেকে অবিকল ওর মতো গলায় কে ডাকছে? ভয়টা বেড়ে ওঠে অবনীর, পিছিয়ে আসতে যায়। মুহূর্তে বুঝতে পারে ওর নিজের হাতের ওপর আর নিয়ন্ত্রণ নেই। বাইরে থেকে দুবার ভেসে আসা আওয়াজটা যেন মন্ত্রমুগ্ধ করে ফেলেছে ওকে। নিজে থেকে অবনীর দুটো হাত এগিয়ে যায় দরজার দিকে। খোলা জানলা দিয়ে ঢুকে আসা হাওয়া বুঝি থমকে দাঁড়ায় ওর পেছনে। গ্রামের কোন দূর প্রান্ত থেকে একপাল শিয়াল ডেকে ওঠে। তেমনই জড়বুদ্ধির মতো এক হাতে দরজার হুড়কো খুলতে যায় অবনী, পেছন থেকে অনু আর্তনাদ করে ওঠে,
দরজা খুলো না বাবা, ও মানুষ নয়।
কথাটা যেন কানেই যায় না অবনীর। এক টানে দরজার হুড়কোটা নামিয়ে ফেলে, পেছন থেকে ছুটে আসে অনু। ঠান্ডা হাওয়ার স্রোত বরফ করে ফেলতে চায় ওদের পা দুটো। শিয়ালগুলো এবার যেন খোলা জানলার ঠিক বাইরেই তারও স্বরে ডেকে ওঠে আসন্ন বিপদের আশঙ্কায়। ঘরটাও ছোট হয়ে আসে। অবনী দরজা খোলার ঠিক আগের মুহূর্তে বাইরে থেকে আবার সেই হিম শীতল কণ্ঠ শোনা যায়,
অবনী অবনী বা।
মুহূর্তে ঘরটা কেটে যায় অবনীর। অনু দুহাতে চেপে ধরে বাবাকে,
দরজা খুলুন বাবা, ওটা ওটা নিশি।
অবনী ভুরু কুঁচকে চায় ওর দিকে। এক ঝটকায় যেন ঘুম ভেঙেছে তার।
নিশি মানে নিশি ভূত? তাহলে তোতলাচ্ছে কেন? শর্ত একটু দেখি।
কথাটা বলেই মেয়ের হাত ছাড়িয়ে এক টানে দরজাটা খুলে ফেলে অবনী। না, বাইরে কেউ নেই। দরজার ওপারে আগের মতোই চাঁদের আলো এলিয়ে শুয়ে রয়েছে। উঠোন পড়ে আছে একা। আকাশে গাভীর মতো মেঘ চড়ছে। বাপ মেয়ে মিলে চারদিকটা ভালো করে দেখে নেয়। উঠোন, তুলসীতলা, শিউলি গাছ সব খাঁখা করছে, কোথাও কোনো স্পন্দন নেই।
তোর গলা করে কে ডাকলো বলতো আমাকে?
অনুর ভুরু কুঁচকেছিল। সে জ্যোৎস্না মাখা ফাঁকা উঠোনের দিকে চেয়ে থাকতে থাকতে বলে,
মানুষ এত তাড়াতাড়ি এদিকে উধা হয়ে যেতে পারে না, ওটা নিশিভূতই হবে। কিন্তু কথা বলতে গিয়ে আটকে যায় হয়তো।
তোতলা নিশি?
ভুরু কুচকে কথাটা বলে দরজাটা বন্ধ করে দেয় ইঁদুর মারা বিষের প্রোভাইডার অবনী বোস।
নিশি রাতে চুপি সারে ডাক দেয় নিশি, ছেলে বুড়ো বিছানাতে করে ফেলে হিসি।
তুমি ভালো থেকো ভাইটি, চলো।
ঝাড়াদার হোয়াটসঅ্যাপ মেসেজ যখন পেলাম তখন আমার চারপাশে ডিজে বাজছে। ব্যাপারটা গোড়া থেকেই বলি, আজ সকালে ঘুম থেকে উঠেই খবর পেয়েছিলাম কোন এক চালচোর মন্ত্রী নাকি দেহ রেখেছেন। তার সব দেহ শ্মশান অব্দি নিয়ে যেতে হল। কোন রকমে রেডি হয়ে শববাহী গাড়ি হাঁকিয়ে মন্ত্রীর বাড়ি হাজির হলাম। দেখলাম বাড়ির বাইরে বিশেষ লোকজন নেই, খাটে বডি শোয়ানো আছে, মন্ত্রীর বউ কেঁদে পড়েছে। আমি লাশ ধরে গাড়িতে তুলতে যেতেই উনি হাউ হাউ করে তেড়ে এলেন।
না না না, আমি ওকে কিছুতে নিয়ে যেতে দেব না।
কি হুজ্জুত বলুন দেখি, খেপে গিয়ে বললাম,
লাশ নিয়ে যেতে দেবেন না মানে? আরে মানুষ না, মিনা কেউ গেছে,
কেঁচা লেগেই যাচ্ছিল। মন্ত্রীর এক চেলা কোত্থেকে এসে শেষ পর্যন্ত বডি লোড করল। কথা বলে বুঝলাম সে নাকি মন্ত্রীর বাঁ হাত। তবে তার বেজার মুখ দেখে মনে হলো আজ সকালেই সে হাতে মন্ত্রী ছুটিয়েছেন।
যাই হোক, গাড়ি হাঁকিয়ে সবে ফুল বাগানের কাছে এসেছি, এমন সময় আমার পাশে বসা মন্ত্রীর চেলা হই হই করে উঠল,
গাড়ি থামান গাড়ি থামান, এবার উনি নেমে যাবেন।
কি মুশকিল, মানুষ উঠে যাওয়ার পরেই তো সব বাহী গাড়িতে আসে, নেমে যাওয়ার কোনো সিন তো থাকে না।
কিন্তু কে শোনে কার কথা, চেলা ততক্ষণে গাড়ি থেকে নেমে পেছনের কাছে গিয়ে টোকা দিয়েছে, আমি কিছুই বুঝতে পারছি না। বোকা বোকা মুখে বাইরে বেরোতেই পিলে চমকে গেল। দেখি মন্ত্রী মশাই হাসি হাসি মুখে কাঁচের বাক্সের ভেতরে উঠে বসে গা থেকে চাদর সরাচ্ছেন। থতমত খেয়ে বললাম,
উনি টেসে গিয়ে হেসে উঠছেন কি করে?
উনি সত্যি সত্যি মরে গেছেন নাকি?
তাহলে
আরে উল্টো ডাঙার কাছে একটা লড়ি উল্টে গেছে, দেখেননি? তার ভেতরে চালের বস্তা ছিল।
সব চাল মাটিতে পড়ে গেছে।
তাতে কি হয়েছে?
আসলে চাল দেখলে তো আর হাত কন্ট্রোলে রাখতে পারেন না, বোটের বাজার বুঝতেই পারছেন। হঠাৎ যদি গাড়ি থেকে নেমে এক মুঠো পকেটে পুরে ফেলেন, অন্য সব গাড়ি ভেতর থেকে খোলা যায়, একমাত্র লাশের গাড়ি ভেতর থেকে খোলার উপায় নেই, তাই এই ব্যবস্থা।
কিছুক্ষণ থতমত খেয়ে দাঁড়িয়েছিলাম। মন্ত্রী স্কর্পিও হাঁকিয়ে চলে গেলেন। সল্টলেক স্টেডিয়ামের কাছে এসেছি এমন সময় কিসের একটা হইচই পড়ে গেল। খোঁজ নিয়ে দেখলাম ব্যাপার কিছুই নয়, আর্জেন্টিনা থেকে লিওনেল মেসি বিউপ বিশ্বাস বলে এক নেতাকে দেখতে এসেছেন। আমি খুব একটা অবাক হলাম না, দিয়েগো মারাদোনার দেশের লোক অন্যেরটা মেরে দেনা পার্টির লোককে দেখতে আসবে, হেঁটে আর আশ্চর্যের। তবে মুশকিল হলো এই সুযোগে দেশের বড় বড় ফুটবলাররা বাংলার সিনেমা আর্টিস্টের ক্যামোফ্লাজ নিয়ে মেসির সঙ্গে সেলফি তুলতে শুরু করেছে। সেই ভিড়ের মধ্যে মেসি পায়ের জাদু দেখাতে পারছেন না বলে বিরূপ বিশ্বাসের পার্টির ছেলেরা হাতের জাদু দেখিয়ে মেসির পকেট মেরে দেওয়ার চেষ্টা করে। আর্জেন্টিনার লোক টাকাকে পেসো বলে। মেসি ব্যাপারটা বুঝতে পেরে কাতর গলায় পেসো পেসো বলে চেঁচিয়ে ওঠে। বিরূপ বিশ্বাস হট্টগোলে কি শোনেন কে জানে, উৎসাহিত হয়ে,
মেসো, হ্যাঁ আমার মেসো আসবে, মাসি আসবে, মাসির ছেলে আসবে, সবাই সেলফি তুলবে
বলে লোক ডেকে আনে। অতঃপর বাংলার পকেটমারি শিল্প ব্যর্থ হয়ে যাওয়ায় দ্বিতীয় বৃহত্তম শিল্প শ্রীলতাহানি শিল্পর কেরামতি দেখাতে বিরূপ মেসির কোমর থেকে শুরু করে নানা অজায়গায় কুজায়গায় হাত দিতে থাকে। মেসি আপত্তি করলে বিরূপ বিশ্বাসের ছেলেদের মধ্যে একজন,
ওয়েস্ট বেঙ্গল তাই কোমরে হাত দিচ্ছে, তামিলনাড়ু বলে না নাড়ুটাই কজলে দিত
বলে মেসিকে রোগড়ে দেয়। মেসি ধমকে ভয় পেয়ে আর্জেন্টিনার কোচের নাম ধরে স্কালোনি স্কালোনি বলে ডাকতে থাকেন। বিরূপ বিশ্বাসের ছেলেরা ভাবে ক্যালানি ক্যালানি বলে চিৎকার করছে, তাই মেসিকে খুশি করতে নিজেদের মধ্যে চরম ক্যালাকেলি শুরু করে দেয়। মেসির সঙ্গে ডিপল এসেছিল, অসহায় হয়ে মেসি তাকে ডিপল ডিপল বলে ডাকাডাকি শুরু করে। বিশ্বাসবাবু ভাবেন মেসি ট্রিপল ট্রিপল বলে চিৎকার করছে। ভয়ার্ত মেসিকে শান্ত করার চেষ্টা করেন তিনি।
আরে ঝড় টর না হলে কি ত্রাণের ট্রিপল চুরি হয়? আপনি আপাতত খানিকটা চাল বরং।
মেসি আর উপায়ন্তর না দেখে শেষে দৌড়াতে শুরু করে। কোন রকমে ভিড় ঠেলে সল্টলেক স্টেডিয়ামের বাইরে বেরিয়ে আসে। আমার সহবাহী গাড়ি একদিকে পার্ক করে রাখা ছিল, আমি পেছনের বাক্স তুলে ধরতেই ভিতরে ঢুকে বেচারা ফ্ল্যাট হয়ে যায়। আমি আর কথা না বাড়িয়ে গাড়ি হাঁকিয়ে দিই, পেছনে ধরধর বলে সাংঘাতিক ডিজে বেজে ওঠে। মেসিকে এয়ারপোর্টে ড্রপ করেছি সবে, ডিজের আওয়াজে তখনও কান ঝালাপালা হচ্ছে। তার মধ্যেই হোয়াটসঅ্যাপে টুং করে একটা মেসেজ ঢুকলো, সঙ্গে ঝাড়াদার সেই বুক ভেঙে দেওয়া মেসেজ,
তুমি ভালো থেকো ভাইটি, আমি চললুম।
এবার সেই চাটন পিসাচের কেসে বাবা গুন্ডার পাছা ফাটিয়ে আসার পর থেকেই ঝাড়াদার কিছু নাম ডাক হয়েছে। ঝাড়াদা অবশ্য আগেও বলেছেন
তান্ত্রিকদের বেশি নামধাম করতে নেই।
কেন, নামধাম করলে কি হয়? ঝাড়াদা ভয়ার্ত মুখে বলেছিলেন,
নরম ছোট চট্টোপাধ্যায় ধরে নিয়ে গিয়ে চই হইতে সিরিজ বানিয়ে দেয়।
যাকে ছেলে ছোকরা তো ছিলই, ইদানিং কিছু মেয়ে ফ্যানও হয়েছে। কদিন আগে কপালে লিপস্টিক পরা ঠোঁটের হামির দাগওয়ালা খুলি এসেছে বাড়িতে, সেই দেখে মায়াবদি ছোটে লাল। শুনলাম 15 দিনের মধ্যে গিফট আসা বন্ধ না হলে বাড়ি ছেড়ে চলে যাবেন বলে হুমকি দিয়েছেন। ঝাড়াদা অবশ্য গা করেননি। আমি জিজ্ঞেস করতে বলেছেন,
দেখো ভাইটি, 15 বছর রাজ্যের লোকে রক্ত চুষিয়ে যে চেয়ার ছাড়তে চায় না, সে 15 দিনে বাড়ি ছেড়ে দেবে, অত সোজা নাকি?
কিন্তু এখন ঝাড়াদার মেসেজ দেখে মনটা কুডাক ডেকে উঠল, চোখ ফেটে জল এল। ঝাঁপ লেনে ঝাড়াদার বাড়ি লক্ষ্য করে সববাহী গাড়ি হাঁকিয়ে দিলাম। ঝাঁপলেন অব্দি যেতে খুব বেশি সময় লাগলো না। দোতলায় উঠে কাঁদো কাঁদো চোখে দরজা ঠেলে ঝাড়াদার ঘরে ঢুকে পড়তেই আমার মাথায় বাজ পড়ল, এ কি দৃশ্য দেখছি! ঝাড়াদার বসার ঘরে আলো প্রায় নেই বললেই চলে। টেবিলের সামনে রাখা একটা ফাঁকা চেয়ার, তার উল্টো দিকে ঝাড়াদার চেয়ারেও কেউ নেই, কেবল টেবিলের উপরে একটা কালো মতো কি যেন পড়ে আছে। ক্রমে সেই কালোর মধ্যে দুটো চোখ ফুটল। আমি এগিয়ে যেতেই হাসি হাসি মুখে ঝাড়াদা আমার দিকে তাকালেন।
এসো ভাইটি, এসো, তোমারই অপেক্ষা করছিল।
আমি থতমত খেয়ে বললাম, কি
আপনার শুধু মুন্ডু পড়ে আছে, বাকি বডি কই?
যুব সাথী লাইনে দাঁড়াতে গেছে, বললাম না তোমাকে চলে যাচ্ছি, ওখানে যাওয়ার কথা বলেছিল, শুধু মুন্ডু নিয়ে ক্লায়েন্ট সামলাচ্ছি আর কি। হ্যাঁ, ভাবলাম তোমাকেও ডেকে নি।
কথাটা শুনেই আমার গাটা চিবির করে উঠল। আমার দিকে তেমনি মিটমিটে চোখ মেলে তাকালেন ঝাড়াদা।
আমার মেসেজ পেয়ে মন খারাপ হয়েছিল বুঝতে পারছি, কিন্তু তোমার চোখে জল কেন ভাইটি?
অজব তো, মন খারাপ হলে মানুষের চোখে জল থাকবে না, পাছায় গু থাকবে।
কথাটা বলে আমি ঝাড়াদার পাশেই একটা চেয়ার টেনে বসে পড়লাম। ঝাড়াদা এবার বিরক্ত হলেন।
কি কথা কইলে গো, তোমাকে কতবার বারণ করেছি ক্লায়েন্টের সামনে ওই পাছা টাছা বলবে না, পশ্চাৎ ভাগ বলতে পারো না?
আপনার এইসব আদলামি না, নিজের পশ্চাতের ভাগে ঢুকিয়ে নিন।
কথাটা বলে আমি কপালের ঘাম মুছলাম, মুখ তুলে চারদিকটা একবার দেখে নিয়ে বললাম,
কিন্তু আপনার ক্লায়েন্টই বা কোথায়?
ঝাড়াদার চোখ লক্ষ্য করে আমি চেয়ারের দিকে তাকালাম। সঙ্গে সঙ্গে দেখতে পেলাম ক্লায়েন্টকে। চেয়ারের কাছটা ঘন অন্ধকারে ঢেকে আছে বলে এতক্ষণ খেয়াল করিনি, এখন ভালো করে তাকিয়ে বুঝলাম তার উপরে একটা নীল আর হলুদের ডোরা কাটা কাঁথা মুড়ি দেওয়া শিরিঙ্গে লোক বসে আছে। শরীরের বেশিরভাগটাই কাঁথার তলায়, খালি গলা থেকে মাথার যেটুকু দেখা যায় তাতে বোঝা যাচ্ছে তার বয়স 30-এর আশেপাশে। সরু চোয়াল মুখ থেকে বেরিয়ে কোটরে ঢোকা চোখে কাঁচু মাচু ভাব, মাঝে মাঝে কাঁথার ভিতর থেকে হাত বের করে ঘাড়ের পেছন আর পেটের মাঝখান চুলকাচ্ছে লোকটা, মুখে গোবে ছাড়া ভালো মানুষ ভাব। আমি সেদিকে আঙুল দেখিয়ে বললাম,
এই আপনার ক্লায়েন্ট?
ঝাড়াদার না থাকা পেটের গভীর থেকে গম্ভীর গলার আওয়াজ ভেসে এলো,
আজ আমার ক্লায়েন্ট এমন একজন যে গভীর রাতে আসে, বারবার ডাক দেয়, আর সে ডাক দিলে বাইরে না গিয়ে উপায় থাকে না, তার ডাকে সাড়া দিয়ে মানুষ দরজা খুলে বাইরে বেরিয়ে আসে।
ও কে? হিসি?
নিশি।
সেটা আর কি?
নিশি ভূতের নাম শোনি, গভীর রাতে তিনবার ডাকে, আর সেই ডাকে সাড়া দিলেই সম্মোহন করে ধরে নিয়ে যায়।
মানুষেরা বলিহারি, তিনবার ডাকলে সম্মোহন হয়ে চলে যায়। এদিকে নেতাদের দেখুন, সিবিআই ডেকে ডেকে হেলা হয়ে গেলেও নড়তে চায় না।
কথাটা বলে জোর করে হাসার চেষ্টা করলাম। সামনে খোদ নিশি ভূত বসে আছে দেখে খানিক ভয় লাগছিল, তবে ঝাড়াদার সঙ্গে কয়েক মাস কাটিয়ে ভূত প্রেত দেখে আজকাল আর তেমন রোমাঞ্চ হয় না। হেলান দিয়ে বসতে বসতে লোকটার মুখের দিকে চেয়ে বললাম,
তা আপনি ঝাড়াদার কাছে কি মনে করে?
ছেলেটা তেমনই থোঁতা মুখ করে বসে রইল। ঝাড়াদাই উত্তর দিলেন,
ওর নাম কেশবচন্দ্র পাল, মারা গেছে মাস দুয়েক আগে, অপঘাতে মরে গেছে বলে নিশি হয়েছে, বেঁচে থাকতে একটা ওই মেয়ের সঙ্গে প্রেম ছিল, সেই প্রেমের কথা জানতে পেরে মেয়েটির বাবাই ওকে মার্ডার করিয়ে দেয়, এখন সেই মেয়েটির বিয়ে, বুঝলে?
ঝাড়াদা আরো কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই অন্ধকারের ভেতর থেকে সেই নিশির হাঁক শোনা গেল।
ওর অনুপ্রেরণা ছাড়া আমি বাঁচব না। তো এখানে কি করছেন, নবান্নে যান?
ওই অনুপ্রেরণা নয় ভাইটি, ওর প্রেমিকা অনুপ্রেরণা বসু, ডাক নাম হলো অনু, ওকে ছাড়া বাঁচবে না বলছি।
হ্যাঁ তো বেশ, তো মরে গেছে যখন তখন মিটে গেল।
তুমি এমন রেগে যাচ্ছ কেন বলো দেখিনি? ও কি চাইছে সেটা তো শুনে নাও একবার। বলো বাবা কি সব বলো দেখি, তুমি নিজের মুখেই বলো ব্যাপারখানা, তুমি কি চাও?
কেশবের চোখে ঝিলিক খেলে যায়, তোতলাতে থাকে সে।
আচ্ছা গাড়ল তো, এই তো পত্নী চাইছিলেন, এখন আবার প্রতিপতি করছেন?
না না, প্রতিশোধ।
কেশব কথাটা পেড়ে ফেলে, টেবিলের উপর আঙুল ঘষে।
প্রতিশোধ কার উপর?
কেশব আবার মুখ খুলতে যাচ্ছিল, ঝাড়াদাই ওকে থামিয়ে দিলেন।
তুই তুই গোড়া থেকেই খুলে বলো দেখিনি ব্যাপারখানা।
হাত বাড়িয়ে টেবিল থেকে নিয়ে গোটা এক গ্লাস জল খেল কেশব পাল। একটু নড়ে চড়ে বসে কাঁথাটা ভালো করে মুড়ি দিয়ে বড় করে শ্বাস নিয়ে বলল,
নাম তো বলেইছি, আমার বাড়ি টুনটুনিয়া গ্রামে। তো ও গ্রামের নাম আপনারা শোনেননি? বাবা মা ছোটবেলায় মারা গেছে, গ্রামের গ্রামেরই এক মাস্টারের কাছে মানুষ হয়েছিলাম, তিনিও মারা গেছেন কয়েক বছর আগে। একাই টালির চালের ঘরে থাকি, চপ ভাজি আর হাওয়া চুটি পরি। আর
আপনাকে নিশি কম পিছি বেশি মনে হচ্ছে, যাকে তারপর?
হ্যাঁ বলি তো, কলেজ পাশ করে কয়েক বছর ছোটখাটো কাজ করেছিলাম, সেসব করে চলছিল না। একটা ভালো কাজের খোঁজে ফ্যাফা করে ঘুরছি, এমন সময় একটা বড় ইন্ডাস্ট্রি থেকে অফার এলো।
কোন ইন্ডাস্ট্রি? আদানি?
না না, বেগুনি। তো চপের দোকান খুললাম আমাদের গ্রামে, সোনা মাস্তানের রাজত্ব। ভালো নাম, সুন্দর লাল চৌবে।
এই এক জোচুরি ভাইটি, সবাই মুখেই শুধু সুন্দর লাল বলে, সিপিএম এ ভোট কেউ দেয় না।
পুলিশ প্রশাসন সব ওর পকেটে। হ্যাঁ, সোনার বাবা সিপিএম আমলে বড় নেতা ছিল, তবে ও পার্টি ফার্টি বোঝে না, যখন যেদিকে ঝোল সেদিকে গড়িয়ে যায়। এখন নিরামিষ খায়, পশু জন্তু ভালোবাসে, গরু ছাগল দেখলে প্রণাম করে। ও এখন চামড়ার ব্যবসা করে, অনেক টাকা, টুনটুনিয়ার গডফাদার হয়ে বসেছে। তবে এমনি শোনা মাস্তান হলেও ছেলে খারাপ নাই, দয়ার শরীর। আমার চাকরি নেই শুনে আমাকে একটা চপের দোকান খুলে দিল। হ্যাঁ, আমি সেই দোকানে কাঁথা মুড়ি দিয়ে ভাজতাম। শিবেন ছিল আমার সাঙ্গা, রোজকার লাভের কিছু টাকা ওকে দিতাম, আর পয়সা কড়ি খারাপ আসছিল না। তো একদিন সবে দোকান খুলে বেসর মাখতে বসেছি, এমন সময় একটা বছর ২৫ মেয়ে এসে পেঁয়াজি চাইল, আর আমি তাকে দেখেই বেসন বেসন মাখতে ভুলে গেলাম।
গল্পটা শর্টে বলুন তো, আপনি চপ শিল্পী, পেঁয়াজ ভাজা আপনার কাজ, পেঁয়াজি করা নয়।
বলছি 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 তো, মেয়েটা মাঝে মাঝে দোকানে আসত। হ্যাঁ, কিন্তু আমার এই তোতেলামি আছে বলে বেশি কথা বলতাম না। কতবার ভেবেছি জানেন, মনের কথা বলবো, কিন্তু কথা বলতে গেলেই মানে
স্বাভাবিক, নকশি কাঁথা গায়ে দিয়ে সেক্সি কথা বলা যায় না।
কিন্তু কিন্তু দেখতাম দেখতাম, যতক্ষণ সব ভাজা হতো ততক্ষণ ওকে দেখতাম।
রোজ অপেক্ষা করতাম কখন আসবে, কখন আসবে।
আপনি জিএসপিডে গল্প বলছেন না, তাতে মেয়ে না আসুক, গল্প শেষ হতে হতে মানসন সরকার চলে আসবে।
মাঝে মাঝে দোকানে আসতো, হ্যাঁ বুঝতে পারতাম ওর মনে হোক আমার ব্যাপারে কিছু কিছু তৈরি হচ্ছিল। হ্যাঁ
দেখুন, রোজ রোজ জব খেয়ে ফিলিংস হয় না, পেটে ডায়রিয়া হয়, যাকে তারপর আমাদের দুজনের দিক থেকে একবার চোখ ফিরিয়ে নিল কেশব।
হ্যাঁ তারপর 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 একদিন আমাদের প্রেম শুরু হলো। আমরা ওই রেল গেটের পাশে গার্ডের ঘরের পেছনে লুকিয়ে লুকিয়ে দেখা করতাম, একটু ওই গল্প করে আবার বাড়ি চলে আসতাম।
লুকিয়ে দেখা করতেন কেন? এতক্ষণে নিশির মুখে একটু লাজুক রং লাগলো, পরক্ষণে অবশ্য সেটা মিলিয়ে গেল।
অনুকে দেখতে ভারী সুন্দর, যাকে বলে গ্রামের ওই ডাক সাইটে সুন্দরী, তার উপরে স্মার্ট, কিন্তু কিন্তু নিরীহ, একদম ঘরোয়া মেয়ে। গ্রামের অনেক ছেলেপুলে তো নজর ছিল ওর দিকে, গ্রামগঞ্জে কথা উঠলে ওর বাড়িতে জানাজানি হবে। ওর বাবাও কিছুতেই আমাদের সম্পর্কটা নিত না।
তারপর
তারপর একদিন গ্রামেরই কটা ছেলে দেখে ফেললো আমাদের, ওর বাবাকে গিয়ে জানিয়ে দিল। বাবা অনুকে মারধর করে ঘরে আটকে রাখলো আর আমাকে আমাকে খুন করে দিল।
সে কি খুনটা করলো কি করে?
অনু আমার জন্য টিফিন বাক্সে করে নিজের হাতে বানানো ঘরের তৈরি ওই মোমো নিয়ে আসতো। জামাই ষষ্ঠীর দিন ওর বাপ সেই মোমোতে ঘরের তৈরি ইঁদুর মারা বিষ মিশিয়ে দিল। কি বলি, আমি বাড়ি ফিরে মোমো খেয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। তখনই ওর বাপ লোক দিয়ে আমার বডি তুলে রেল লাইনে ফেলে দিল। রেলগাড়ি এসে বডিটা একেবারে ছিঁড়ে খুঁড়ে দিয়ে চলে গেল।
বুঝলেন দাদা, আপনার অবস্থা না অনেকটা পশ্চিমবঙ্গের মতো, মায়ের ভোগে চলে যাবার পরে বুঝলেন মোমোটা আসলে বিষাক্ত। তা আপনি মরে গিয়ে নিশি হয়ে গেছেন যখন, তাহলে তো আর কথাই নেই, গিয়ে শ্বশুরের মামাটি মানুষ করে দিন।
ওইখানেই তো সমস্যা, নিশি তিনবার ডাকে, তার মধ্যে সারা দিলেই ধরে নিয়ে চলে যায়, ও পর পর তিনবার নাম ধরে ডাকতে গেলেই টেনশনে তুদলে ফেলছে, শ্বশুর কেউ তোলা হচ্ছে না।
বটে, তোতলাবাজির সমস্যা নিয়ে তোলাবাজি হয় না। তা আপনি এখন চাইছেনটা কি? ঝাড়াদা তো তান্ত্রিক মানুষ, ভূত ছাড়ানোর কাজ হতে পারে, ভূতের তোতলামি ছাড়াবেন কি করে? কেশব আবার কাঁথা টানাটানি করে, টেবিলে আঙুল ঘষে।
হ্যাঁ, 15 দিন আগে থেকে অবনী বোসের বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছি, বাটিনেক নিশির ডাকতে গিয়ে তুতলে ফেলেছি, দিয়ে ওরা ভয় পেয়ে কিছু একটা করেছে।
কি করেছে
সেটাই তো বুঝতে পারছি না, কিন্তু আমি এখন ও বাড়ির আশেপাশে যেতে পারি না, এমনকি গ্রামের চৌহদ্দি অবধি মারাতে পারছি না।
গৃহবন্ধন, কিন্তু সে জিনিস তো সহজ কাজ নয়, করলটা কি?
সেটাই তো বুঝতে পারছি না, গ্রামের আশে পাশে গেলেই সারা গায়ে যেন আগুন জ্বলে উঠছে।
তো আপনি এখন কি চাইছেন?
কেশব পালের মুখ আরো খাঁচু মাছু দেখায়, মাটির দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ঢোক গিলে বলে,
দেখুন টুনটুনিয়া গ্রামের লোক খুব ধার্মিক, হ্যাঁ সাধুর সন্ন্যাসী দেখলে একেবারে গলে পড়ে, তাছাড়া গ্রামের লোক জালালার তান্ত্রিকের নাম শুনেছে, শুনে তাও আপনাকে খুব খুব পছন্দ করে, আপনারা অবনীর বাড়িতে গিয়ে দাঁড়ালেই আপনাদের প্রচুর খাতির যত্ন করবে, হ্যাঁ আপনারা একদিন দুদিন ওর বাড়িতে থাকবেন, মূল উদ্দেশ্য হবে ওই ওই গৃহবন্ধনটা কাটিয়ে দেওয়া, যাতে আমি আবার
ভয় দেখা দিয়ে তুলে ফেলেন, তাই তো?
ঝাড়া দেখে বিরক্ত দেখায়, মুখ দেখে মনে হলো ভদ্রলোক নিশিকে পছন্দই করেছেন। আমি কিছু বলার আগেই বললেন,
বেশ তোমার কেসটা আমরা নিচ্ছি, কিন্তু সেখানে যাওয়ার জন্য
ও কোনো ব্যাপার, আপনারা আমার সাংঘাত ওই শিবের ওর সঙ্গে যোগাযোগ করবেন, ওকে বলবেন লোকমারফত জানতে পেরেছেন যে গ্রামের একটা বাড়িতে নিশির উৎপাত হয়েছে, দেখবেন ও নিজেই আপনাদের অবনিবশের বাড়িতে নিয়ে যাবে। হ্যাঁ আর একটা কথা,
কি
আপনারা ওই গ্রামে যাওয়ার পর আমি আর আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো না, আমাকে দেখতেও পাবেন না, তাই কিছু জিজ্ঞেস করার হলে এখনই করে নিন।
ঝাড়াদা চোখ নেড়ে দিতেই কেশব পালের মুখে একটা কৃতজ্ঞতা নরম হাসি খেলে যায়। ধীরে ধীরে ওর মূর্তিটা অন্ধকারে আরো ঝাপসা হয়ে যায়। একসময় চোখ মেলে তাকিয়ে দেখি চেয়ার ফাঁকা হয়ে গেছে। সে চলে যেতে খানিকক্ষণ গুম হয়ে থাকলেন ঝাড়াদা। কি যেন ভেবে বললেন,
কি বুঝছ ভাইটি?
বুঝছি আমাদের রাজ্যে দুটো সমস্যা, বেশি কথা বলা পিসি আর কথা বলতে না পারা নিশি।
ঝাড়াধার মুখ দেখে মনে হল কিছু একটা ভাবনায় ডুবে গেছেন তিনি, সম্ভবত এতক্ষণ কেশব পাল যা বলে গেল সেটা নিয়েই দুশ্চিন্তা শুরু হয়েছে তার মনে। সেটা বুঝতে পেরে জিজ্ঞেস করলাম, আপনি কি ভাবছেন?
জানি না কেন আমার মনে হচ্ছে কেশব পাল আমাদের সব সত্যি বলছে না।
মানে?
মানে শুধু অবনিবশের বাড়ির গৃহবন্ধন নয়, এই সমস্ত ঘটনাটার পেছনে আর অন্ধকার কোন রহস্য রয়েছে ভাইটি।
পরদিন দুপুরবেলা দুটো বাজার আগেই আমরা অবনী বোসের বাড়ির সামনে হাজির হলাম। সমবাহী গাড়িটা একটু দূরেই পার্ক করেছিলাম। শিবের নামে ছেলেটা স্কুটি চালিয়ে আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে এলো। ছটপটে ছোকরা, গোঁফের রেখা সদ্য উঠেছে, মুখে একটা শান্ত কিন্তু চঞ্চল ভাব আছে, চটপট কথা বলে। বুঝলাম ঝাড়াদাকে দেখেই ভেতরে ভেতরে একটা সম্ভ্রম জেগেছে। আমার সঙ্গে ফোনে আগেই কথা হয়েছিল, তার উপর ঝাড়াদার গায়ে আজ জবরজং তান্ত্রিকের টকটকে লাল পোশাক, হাতে মিশো থেকে কেনা কমণ্ডল, সঙ্গে একটা জারা থেকে কেনা বিশাল টোটে ব্যাগও আছে, তাতে যে কি আছে তা খোদাই জানে। অবনিবশের বাইরের দরজায় টোকা দিতেই ভেতর থেকে দরজা খুলে দিল একটা বছর পঞ্চাশের লোক। লোকটাকে দেখে আমার খানিক মায়াই লাগল, মাথায় চুলের ছিটে ফোটা নেই, ছিপছিপে ধারালো চেহারা, ডিমের মতো লম্বাটে মুখ, বয়স হওয়া সত্ত্বেও শরীরে জুত ছিল এক সময়, এখন দেখে মনে হল শেষ কিছুদিন দুশ্চিন্তায় শরীর শুকিয়ে গেছে। আলাপ পরিচয় মোটামুটি শিবেনি করিয়ে দিল। অবনী বোস ঝাড়াদার দিকে এক নজর চেয়েই খাতির করে আমাদের ভেতরে নিয়ে গেলেন। ভেতরে ঢুকে বাড়িটা একবার ভালো করে দেখে নিলাম। লোকটার টাকা পয়সা আছে বাড়িতে ঢুকলেই বোঝা যায়, পাঁচিল ঘেরা দোতলা বাড়ি, উঠোনের বাইরে কয়েকটা চারা গাছ। উঠোন পেরিয়ে ভিতরের ঘরে চৌকিতে বসলাম আমরা। শিবেনী একটা মোড়া পেতে দিল ঝাড়াদার জন্য।
বসুন 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 বসুন।
তার উপরে বসলেন ঝাড়ানাথ তান্ত্রিক। অবনী বোস জল এনে দিলেন, সঙ্গে দুটো বাতাসা। সেই বাতাসাতেই কামড় বসিয়ে ঝাড়াদা জিজ্ঞেস করলেন,
তা অবনী বাবু, কবে শুরু হয়েছে এই নিশির উৎপাত?
তা আমি শুনছি এই তিন দশেক হবে বাবা, তার মধ্যে তিনবার টিকেছে। প্রত্যেকবারই শেষবার ডাকতে গিয়ে কেমন যেন তুতলে উঠেছে। আমার মেয়ের দরজায় ডেকেছে আরো আগে।
দরজার দিকে তাকালেন ঝাড়াদা, গম্ভীর গলায় বললেন,
এই দরজাতেই ডাকে?
একতলায় মোট দুটো ঘর, একটা আমার আর একটা মেয়ের, দুটোতেই ডাকে। মেয়ের ঘরটা এখন বন্ধ, ও তো টিউশনিতে গেছে, এলেই দেখাবো আপনাকে বাবা।
উঠে গিয়ে দরজাটা একবার দেখে এলেন ঝাড়াদা, কাঠের উপর হাত রেখে কি যেন অনুভব করলেন। তারপর তেমন চোখ বুঝে থেকেই বললেন,
বাড়ির বাইরে কোনোদিন নিশি ডাকেনি? মানে ধরুন রাস্তাঘাটে?
আগে না বাবা, শুধু ওই দুই দরজায়।
দরজা দেখে ফিরে এসে আর একটা বাতাসায় কামড় দিলেন ঝাড়াদা, রক্তবস্ত্র দিয়ে কপালের ঘাম মুছে বললেন,
তা এ গ্রামে অপঘাতে কদিন আগে একজন মারা গেছে শুনলাম।
অবনী বোস সোজা হয়ে বসলেন। বুঝলাম কথাগুলো যত্ন করে মনের ভিতরে গুছিয়ে নিচ্ছেন। শেষে একটু দম নিয়ে বললেন,
আগে হ্যাঁ ঠাকুরমশাই, আমাদের এলাকারই একটি ছেলে, এই চপ ভাজত, নাম কৃষক, জন্ম তোতলা, সারাক্ষণ কাঁথা গায়ে ঘুরে বেড়াতো বলে আমরা কাঁথা মুড়ি কেশব বলে ডাকতাম। মাস দুয়েক আগে এসে রেললাইনে কাটা পড়ে। বাবা ঠাকুর, আমাদের মনে হয় এই এই কেশবই নিশিভূত হয়ে আবার ফিরে এসেছে।
কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না অবনীবাবু, কেশব পাল যদি নিশি হয়ে ফিরে আসে তাহলে সে শুধুমাত্র একটা বাড়িতে হামলা করবে কেন? অন্য কেউ তো নিশির ডাক শোনেনি, তাই না?
দেখুন, সব কথা সবার কাছে বলা যায় না, কিন্তু কিন্তু আপনারা সিদ্ধ পুরুষ, না চাইলেও সব জেনে ফেলবেন, তাই আপনাকে বলছি, এই এই কেশব পালের চরিত্র খুব একটা ভালো ছিল না। এ গ্রামে যাকে খুশি জিজ্ঞাসা করুন, বিশেষ করে আমার মেয়ের দিকে ওর কুদৃষ্টি ছিল।
আমি আর ঝাড়াদা একবার চোখ চাওয়াচাওয়ি করলাম। কেশব পাল কি ঝাড়াদার বাড়িতে বসে ওই হব্বুর মিথ্যে বলে গেল? কুদৃষ্টি বলতে?
ছেলেটা ছোট থেকেই কেমন যেন ঘোলাটে, রোগে ভুক্ত, ওই ওই যতীন মাস্টারের বাড়িতে মানুষ, সোনার দয়াই ওই চপের দোকান খুলেছিল।
সোনার সঙ্গে আপনার সম্পর্ক কেমন?
সোনা মাস্তান হলেও ভারী ভালো ছেলে, শুধু ওই সোনার বাংলাটা একটু দুর্বল। অনেক বছর আগে আমার একবার কাপড়ের ব্যবসা করার খুব ইচ্ছা হয়েছিল, বুঝলেন, ওই ওই সোনাই পয়সা ধার দিয়েছিল আমায়, সেই থেকেও আমাদের ফ্যামিলির ছেলে। তো কেশবের দোকানে আমার মেয়ে ওই মাঝে মধ্যেই চপটপ কিনতে যেত, সেখানেই ছেলেটা ওর সঙ্গে গল্প গাছা করার ফিকির করত। অনুমা কোনোদিনই ধোঁ দেয়নি, তাতে ছেলের গোঁ চড়ে যায়। মাল দেওয়ার অছিলায় ওর ওর গায়ে হাত দেওয়ার চেষ্টা করত, জানেন?
বাটি,
হ্যাঁ বাবা ঠাকুর, শুধু কি তাই, আমার মেয়ে কোথাও গেলে এলে রাস্তা আগলে দাঁড়িয়ে থাকতো, হাত ধরে টানাটানি করত, এমনকি এমনকি রাত বিরেতে কয়েকবার বাড়ির আশেপাশে ঘোরাফেরাও করতে দেখেছি আমি।
মানে বলতে চাইছেন প্রেমে ব্যর্থ হওয়ার রাগ ছিল তার মনে, মরে গিয়ে সেই ঝাল মেটাতে সে ফিরে এসেছে, তাই তো?
ঝাড়াদা এবার অবনী বসের দিক থেকে চোখ ফিরিয়ে শিবেনের দিকে তাকালো।
তোমার থেকে তো ভালো কেউ কেশব পালকে চিনত না, তোমার কি মনে হয় কেশবই নিশিভূত হয়েছে?
শিবেনকে দেখে মনে হলো ওর মনের ভেতর একটা ঝড় উঠেছে, গলকণ্ঠটা কয়েকবার ওঠানামা করল, তারপর আনমনে মেঝের উপর আঙুল চালাতে চালাতে বলল,
ছোট থেকে তো চিনি না, ওই শেষ বছরখানেক হলো, তবে প্রথম দিকে কেশব দা মেয়েদের উত্তক্ত করার মতো মানুষ ছিল না, কিন্তু শেষ দু তিন মাস ওর মধ্যে কিছু একটা বদল এসেছিল ঠাকুরমশাই।
বদল বলতে?
ওই অবন কাকা যেমন বললেন, মাঝে মাঝে আমারও না ওকে ভয় লাগত, সারাক্ষণই কেমন রেগে রেগে থাকত, কথায় কথায় ধমক দিত, আমাকে কয়েকবার রেগে গিয়ে দোকান থেকে তাড়িয়েও দিয়েছে, পরে অবশ্য নিজেই এসে নিয়ে গেছে দোকানে।
অনু ছাড়াও অন্য মেয়েরা তো দোকানে আসত, তাদের সঙ্গেও কি একই রকম আচরণ করত?
ঠিক বুঝতে পারতাম না ঠাকুরমশাই কখন কি করত, কিছুই ঠিক ছিল না, রেলে কাটা পড়েছে শুনেও তাই অবাক হইনি।
হওনি কেন?
কেশব দার স্বভাব ছিল মাঝে মাঝে এই গ্রামের রাস্তাঘাটে ঘুরে বেড়ানো, তবে রেল লাইনের দিকটাই কোনোদিন যেতে দেখিনি, তাও রেলে কাটা পড়াটা।
আবার অবনী বোসের দিকে তাকালেন ঝাড়াদা।
রেলে কাটা পড়লো কি করে, মানে পুলিশ তদন্ত করে পেটে মদটা পেয়েছিল নাকি?
দুদিকে মাথা নাড়লেন অবনী বোস।
তেমন কিছু তো শুনিনি, তবে ও পাগল ছাগল ছেলে, কোনো কারণে রেল লাইনের ধারে গেছিল হয়তো, তাই ট্রেন এসে মেরে দিয়েছে।
ঝাড়াদা প্রায় এক মিনিট চুপ করে মোড়াতেই বসে রইলেন, তারপর দুম করে উঠে পড়ে একটা বিড়ি ধরাতে ধরাতে বললেন,
আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনাদের ধারণাই ঠিক, কেশব পালি নিশিভূত হয়ে গ্রামে ফিরে এসেছে।
আমরা বাপ মেয়ে ভয় ভয় দিন কাটাচ্ছি বাবা ঠাকুর, আপনি আপনি এর একটা কিছু বিহিত করে দিন।
করবো বলেই তো এসেছি। তবে
কথাটা বলেই হো হো করে রিভার্ভে হেসে উঠলেন ঝাড়াদা।
তবে আগে একটা প্রশ্ন আছে, আপনারা এর মধ্যে অন্য কোন তান্ত্রিককে এনেছিলেন এখানে?
আগে না বাবা ঠাকুর।
নিশিভূতের প্রকোপ থেকে বাঁচতে গেলে নিশি চালনা করতে হবে।
হ্যাঁ, নিশি চালনা সেটা কি?
সেবারই ভয়ানক সাধনা, ঝাড়ানার তান্ত্রিক ছাড়া ভূ ভারতে সে জিনিস করার লোক নেই। তবে সব করার আগে এই নিশির ব্যাপারে আরো কিছু খোঁজ খবর করা দরকার, কাল সুন্দরলাল বাবুর সঙ্গে একবার দেখা করতে হবে। আপাতত দুদিন আমাকে এই বাড়িতেই অবস্থান করতে হবে, সঙ্গে আমার ওই চালাও থাকবে, এই দুদিন নিরামিষ আহার করবেন, পরশুদিন সন্ধ্যায় এক মহাযজ্ঞ করব, আশা করি তাতেই নিশিভূত এই বাড়ির আশেপাশে একবারে ভিড়তে পারবে না।
বেশ তো বেশ তো, থাকুন না, যতদিন খুশি থাকুন, কিন্তু বাবা ঠাকুর কি যজ্ঞ করবেন?
এনআরসি।
ছাড়াদা গর্জে উঠলেন। আমি ভদ্রলোকের জামা টেনে ধরলাম, বেপাড়ায় অমিত শাহ হতে গিয়ে এমন মার খাবেন না যে চিকিৎসা করার জায়গা থাকবে।
আমি নিশিরাক্ষস চালনার কথা বলছি, পরশু গোধূলি লগ্নে পাঠাবলি দিয়ে শুরু হবে যজ্ঞ।
এটা কি গল্প মিলে ঠিক পেয়েছেন? তো বাজেট নেই, তাছাড়া বাড়ির লোককে নিরামিষ খেতে বলেছেন, যখন পাঠাটা খাবে কে?
নিশিভূত।
আপনি নিশিভূতকে মটন কষা খাওয়াবে?
মটন ডাক বাংলো।
খানিক পরে শিবেনি আমাদের ঘর দেখিয়ে দিয়ে চলে গেল। ঘরে ঢুকে জামা কাপড় ছাড়তে ছাড়তে ঝাড়াদার দিকে চেয়ে বললাম,
ব্যাপারটা কিরকম হলো ঝাড়াদা? কেশব তো বলেছিল মেয়েটার সঙ্গে নাকি ওর প্রেম ছিল, দুজনে দেখাও করত, এদিকে মেয়ের বাপ বলছে মেয়েটা ওকে পাত্তাও দেয়নি।
আমিও তো তাই ভাবছি ভাইটি, তাছাড়া ভদ্রলোক ইঁদুরের বিষের ব্যাপারটা পুরোপুরি চেপে গেলেন, দেখলে তো, সেটা অবশ্য পুলিশে খোঁজ খবর করলেই জানা যাবে।
আমি বিছানায় এলিয়ে পড়লাম। সত্যি বলতে অবনী বোসের বাড়িতে আসার পর থেকে আমার মাথাটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, এখানে আসার পর নিশি গায়েব হয়েছে। সে আমাদের কেন যে এতগুলো গুল মেরে গেল সেটা বুঝতে পারছি না। ঝাড়াদা টোট ব্যাগ থেকে ইস্ত্রি বের করে রক্ত বস্ত্রটা বিছানায় ফেলে আয়রন করছিলেন। জিজ্ঞেস করলাম,
আচ্ছা আমাদের অতগুলো মিথ্যে বলে লাভ কি হলো বলুন তো? কি হবে
আর জানি না, তবে কাজ যখন একটা নিয়েছি তখন সেটা শেষ করেই যেতে হবে না?
কিন্তু আপনার কি মনে হচ্ছে এই বাড়িতে সত্যি কোনো গৃহবন্ধন আছে?
ঝাড়াদা উত্তর দিতে যাচ্ছিলেন, হঠাৎ করেই গম্ভীর হয়ে গেলেন। চোখ বুজে হাত তুলে বাতাসে কি যেন ধরার চেষ্টা করলেন, জোরে জোরে কয়েকবার শ্বাস নিলেন। বুঝলাম গৃহবন্ধন আছে কিনা বোঝার চেষ্টা করছেন। কয়েক সেকেন্ড পরে ঝাড়াদা চোখ খুলতেই দেখলাম তার মুখে উৎসাহের ঝিলিক খেলে গেল। আগ্রহ ভরে জিজ্ঞেস করলাম,
কি বুঝলেন ঝাড়াদা?
বড় করে একগাল হাসি হাসলেন ঝাড়ানাথ তান্ত্রিক।
ঝাঁকা তেলে গরম গরম লুচি ভাজা হচ্ছে ভাইটি, ঝাল ঝাল হিংদোয়া আলুর দম দিয়ে খাও।
রক্ত বস্ত্রটা আলনায় ফিট করে বাথরুমের দিকে হাঁটা দিলেন ঝাড়াদা।
গৃহবন্ধন আছে কিনা জানি না, তবে এই গৃহের যন্ত্রণের আয়োজন মন্দ নয় ভাইটি।
সন্ধ্যায় টিউশনি থেকে যখন অনুপ্রেরণা ফিরল তখন আমি আর ঝাড়াদা ওর ঘরেই বসে আছি। মেয়েটা পর্দা সরিয়ে ঘরে ঢুকতেই চমকে উঠলাম। ছিপছিপে বেতের মতো চেহারা, মসৃণ ধুলো ধুলো চামড়া, তার উপরে টিউব লাইটের আলো যেন ছিটকে যাচ্ছে। মাথার চুল চুড়ো করে বাঁধা, তার খানিক ঘাড় আর পিঠের আশপাশে এসে পড়েছে। এখন তার গায়ে একটা হাফ হাতা জামা আর ঢোলা প্যান্ট। সত্যি ডাকসাইটে সুন্দরী মেয়েটা। কেশব পালকে প্রেমে পড়ার জন্য দোষ দেওয়া যায় না। ঝাড়াদা ইশারায় মেয়েটাকে বিছানারই একদিকে বসতে বললেন।
তোমার এই ঘরের দরজাতেই তো ডাকি, তাই না?
উপরে নিচে মাথা নাড়ায় অনু।
ঘটনাটা ঠিক কি ঘটে বলো দেখি।
মনের ভিতর কথা গুছিয়ে নেয় অনু। তার মসৃণ চামড়ায় হালকা লাল রং লাগে। ধীরে ধীরে বলে,
প্রথমে দরজায় টোকা পড়ে, তারপর বাইরে থেকে আমার নাম ধরে কেউ ডাকে, তিনবার।
ডাকার পরে কি হয়?
শরীর অবশ হয়ে যায়, হাত পা ছেড়ে দেয়, আর মনে হয় আরেকবার ডাকলেই।
ডাকার আগে টোকা পড়ে, মানে তুমি ঠিক শোনাচ?
হ্যাঁ।
কিভাবে টোকা যায় একটু বাজিয়ে শোনাও তো।
চুপচাপ দরজার কাছে গিয়ে দাঁড়ায় মেয়েটা, আঙুল দিয়ে তিনবার টোকা দেয় দরজায়।
অনু, অনু বাড়ি আছ?
প্রত্যেকবারই তুতলে ফেলে।
তুতলে ফেললেই ঘরটা কেটে যায়, দরজা খুলে আর কাউকে দেখা যায় না।
জানি না কেন মেয়েটার চোখের দিকে তাকাতে বারবার একটা অস্বস্তি এসে গ্রাস করছিল আমাকে। কেবল সে সুন্দরী বা স্মার্ট বলে নয়, মেয়েটার ভেতরে কোথায় যেন একটা অন্ধকার মিশে আছে। যতক্ষণ কথা বলছে একবারও আমাদের দিকে চোখ তুলে তাকায়নি। কিছু আড়াল করতে চাইছে কি? অস্বস্তিটা বেড়ে উঠল আমার। মেয়েটার শরীর কুঁকড়ে আছে, যেন বুকের ভিতর কিছু একটা গোপন করার চেষ্টা করে চলেছে ক্রমাগত। এতক্ষণ সে নিজে থেকে কোনো কথা বলেনি, এই প্রথম মুখ তুলে প্রশ্ন করল।
আমি আপনার নাম অনেক শুনেছি, গ্রামের সবাই বলে আপনাদের কথা, আপনারা সত্যি আমাদের বাঁচাতে পারবেন তো?
ঘরের ভিতরের বাতাস ভারী হয়ে উঠেছে। ঝাড়াদার উত্তরের জন্য আমি আর অপেক্ষা করলাম না, খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলাম। এতক্ষণে সন্ধে পুরোদস্তুর নামতে শুরু করেছে। পাঁচিলটা বেশি উঁচু না হওয়ায় দূরে গ্রামের ছোট ছোট ঘরবাড়ি আর তাল নারকেল গাছের দুলন্ত মাথা চোখে পড়ছে। আশপাশের বাড়ি থেকে শাঁখের শব্দ ভেসে আসছে মাঝে মাঝে, তাও আমার মনটা ভারী হয়ে রইল। নিশি আছে কিনা জানি না, গৃহবন্ধন আছে কিনা তাও জানি না, কিন্তু মন বলছে এই গ্রামে কিছু একটা আছে, এমন কিছু যা নিশি ভূতের থেকে ঢের বেশি বিপদজনক। হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার মনে হলো আমার। আমার চারদিকে কেউ নেই, সব কিছু শুনশান, তাও আড়াল থেকে কেউ যেন নজর রাখছে আমার উপর। আমার শরীরে তার দৃষ্টি যেন ছুঁয়ে যাচ্ছে বারবার। অনুভূতিটা এত বেড়ে উঠল যে একবার বাইরে বেরিয়ে পাঁচিলের উল্টো দিকটা দেখে নিলাম, কেউ নেই। ঝোপঝাড়, ফাঁকা রাস্তা সব হাতে আঁকা ছবির মতো পড়ে আছে। কেবল সেই শূন্যতার মধ্যে থেকে কেউ তাকিয়ে আছে আমার দিকে। সারাদিনে ধকলে সন্ধ্যেবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, তার মধ্যে ঝাড়াদা কোথায় উধাও হয়েছেন জানি না। অবনীবাবু একতলায় ছিলেন, তাকে জিজ্ঞেস করতে কিছু বলতে পারলেন না। খুব একটা অবাক অবশ্য হলাম না, ভদ্রলোক এখানে এসে থেকেই কেমন যেন বদলে গেছেন। মুখের সর্বদা হাসি খুশি ভাবটা উধাও, কেন জানি না মুখ দেখে মনে হচ্ছে কিছুর থেকে যেন ভয় পাচ্ছেন তিনি। তবে শুধু ঝাড়াদাই নয়, এই গ্রামে এসে থেকে আমি নিজেও একটা অদ্ভুত ভয় অনুভব করছি, সেটা যে ঠিক কিসের তা জানি না। সারাক্ষণ একটা শান্ত ভাব, সবকিছু থমথমে হয়ে আছে, যেন এক্ষুনি কিছু ঘটবে, বেগতিক কিছু করলেই কোথা থেকে কিছু এসে চেপে ধরবে। বেশিক্ষণ চুপচাপ বসে থাকলে বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আসে। রাত বাড়তে ভয়টা আরো চেপে বসল বুকের মধ্যে। ঝাড়াদার সঙ্গে যোগাযোগ করার উপায় নেই, ঘরে বসে থাকলেও ঘড়ির ক্রমাগত টিকটিক শব্দ মাথা ধরিয়ে দিচ্ছে। আরো বারান্দা থেকে ঘুরে এলাম, তাও লাভ হল না। খেয়াল হল জলের ধারে বসলে বরাবরই আমার ভয় কমে যায়, ফলে রাত একটু ঘন হতেই ঘর বন্ধ করে বাইরে বেরিয়ে পড়লাম। বাইরে দরজার একটা চাবি আমার কাছেই ছিল, সেটা দিয়ে তালা খুলে গ্রামের রাস্তায় খানিক হাঁটাহাঁটি করে শেষে অবনী বোসের বাড়ি থেকে খানিক দূরে যে দিঘিটা আছে তার পাড়ে এসে দাঁড়ালাম। দিঘির পাশেই ছোট ছোট বুনো ঝোপের ভিড়, তার ভিতর থেকে ঝিঁঝির ডাক ভেসে আসছে। মেঠো রাস্তার উপর ছড়িয়ে আছে হিজল পাতা, মৃদু হাওয়ায় সরসর করে বয়ে গিয়ে মাঝে মাঝে পড়ছে দিঘির জলে, কোনোটাকে আবার মাটিতে পড়ে থাকা ঢেলা আটকে দিচ্ছে। মাটি থেকে তুলে তেমনি একটা ঢেলা ছুঁড়ে ফেললাম জলের উপর, টুপ করে একটা শব্দ হয়ে ডুবে গেল ঢেলাটা। সেদিক থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাতে যাচ্ছিলাম, এমন সময় আর একটা শব্দ হল। মনে হল আমার দেখা দেখি জলের উপরে ঢিল ফেলেছে কেউ। চমকে তাকালাম, আমি তো আর ঢিল ছুঁড়িনি, তাহলে কি ছুঁড়ল? ভালো করে ওপারে তাকাতেই বুঝতে পারলাম, জলের ওদিকে একটা নারী মূর্তি বসে আছে। মেয়েটাকে দেখে চিনতে পারলাম, অনু। চাঁদের আলোয় দেখা যায় ঘাটে পা ডুবিয়ে বসে স্থির চোখে চেয়ে আছে জলের দিকে। হাতকড়ির দিকে তাকালাম, না হলেও রাত একটা বেজেছে। এত রাতে মেয়েটা একা একা জলের ধারে বসে আছে, তাও আবার এরকম ভুতুড়ে গ্রামে। কৌতূহল হল। খানিক ইতস্তত করে পুকুরের ধার ঘেঁষে তার কাছাকাছি সরে এলাম। গলা খাকারি দিয়ে বললাম,
বলছি আপনি এত রাতে বাইরে আছেন, ভয় করছে না?
কিসের ভয়? নিশি রাত তিনটের আগে আসে না, এখনো দেরি আছে।
আমি একটা সিগারেট ধরালাম, খানিক দূরত্ব রেখে জলের ধারেই বসতে বসতে বললাম,
নিশি না থাক, জলে পানিমুড়া তো থাকতে পারে।
সেটা কি?
ও জলের ভূত, জলে ডুবে মরা মানুষ পানিমুড়া হয়। আমাদের বাড়ির পাশের পুকুরে একবার পানিমুড়া এসেছিল জানেন?
তাই নাকি?
পুকুর থেকে অনেকে হাত উঠে থাকতে দেখেছিল। গ্রামের লোক তো ভয়ে জুজু, বিশেষ করে আমার বাবা। বাড়ির পাশেই পুকুর তো। কদিন পর এক তান্ত্রিক ডেকে আনা হলো, সে বলল একটা ছাগল বলি দিয়ে পুকুরে ফেলে দিলে এই পানিমুড়া নাকি শান্ত হবে।
তারপর ছাগল জোগাড় হলো?
বাবার একটা পোষা খয়েরি ছাগল ছিল, ছাগলটাকে খুব ভালোবাসত বাবা। খুব কষ্ট হলো বাবার, তাও ছেলে বউয়ের মুখ চেয়ে ঠিক করল তাকেই বলি দেবে। সে বেচারা মাঠে ঘাস খাচ্ছিল, বাবা রোজই তাকে মাঠ থেকে নিয়ে আসতো, সে আরামসে কান নাড়াতে নাড়াতে আসতো। কিন্তু সেদিন বুঝে গেছিল খারাপ কিছু হবে, পালিয়ে পালিয়ে যাচ্ছিল। জোর করে ধরে আনতে গিয়ে ছাগলটার একটা পা ভেঙে গেল, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। তবে তান্ত্রিকের কাছে নিয়ে যেতে জানা গেল পা ভাঙা ছাগল বলি দেওয়া যাবে না।
যাক, তাহলে ছাগলটা বেঁচে গেল।
না, পরদিন বাবা ছাগলটাকে কসাইয়ের কাছে বিক্রি করে দিয়ে এলো।
ভয় মানুষকে পাল্টে দেয়, অনু তার ভালোবাসা স্নেহ মায়াকে পাল্টে দেয়। কিন্তু মজার কথা হলো, ভয়ের চোটে পাল্টে যাওয়া মানুষ ভয় কেটে গেলে আর আগের মতো হয়ে যায় না।
আপনি কি বলতে চাইছেন বলুন তো?
এই যে রোজ আপনি ভয় পাচ্ছেন, এই ভয় আপনাকে একটু একটু করে পাল্টে দিচ্ছে। যাকে ভালোবাসতেন তাকে হয়তো ঘৃণা করতে শুরু করেছেন, তাই না?
আমি তাকে ভালোবাসতাম আপনি জানেন?
না, কিন্তু কেশব পালকে যে খুন করেছে সে আপনার ভালো চাই তো, সেটা বুঝতে পারছি।
তাতে লাভ কি হলো বলুন তো? কেশব পাল গো বেচারা মানুষ, ওর আমাকে ধরার ছোঁয়ার সাহস ছিল না। আর এখন?
এখন অনুর মুখে হঠাৎ করেই ঝিলিক খেলে যায়। গায়ের জামাটা টেনে নিয়ে আরো জড়ো সড়ো হয়ে বসে সে জল থেকে পা তুলে নেয়।
এখন সে চাইলেই আমাকে ছুঁতে পারে।
একটা ঢেলা তুলে নিয়ে আবার জলে ছুঁড়ে ফেললাম।
কেশব পালের থোতলামি তাহলে আপনাকে বাঁচিয়ে দিচ্ছে, কি বলুন?
সে বাঁচাচ্ছে কিন্তু রোজ না।
মানে? অনুর মুখে কোনো কথা ফুটল না, আগের মতোই জলের দিকে চেয়ে থাকল সে। আমার জানি না কেন সন্দেহ হল, জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কি গোপন করছেন বলুন তো? হঠাৎ করেই জলের দিক থেকে চোখ ফিরিয়ে নেয় অনুপ্রেরণা। এই নরম আলোতেও তার মুখ ঝলসে ওঠে।
নিশে রোজ তোতলায় না, বাবা আপনাকে মিথ্যে কথা বলেছে।
আমি কিছু বলি না। অনুর মুখে পড়তে গিয়েও চাঁদের আলো যেন পিছিয়ে যায়।
দশ দিন আগে নয়, এক মাস আগে শুরু হয়েছে নিশির ডাক। মাঝরাতে আমার নাম ধরে ডাকে, আমি নিজে উঠে দরজা খুলে দিই, তারপর আর কিছু মনে থাকে না। সকালবেলা ঘুম ভাঙে, কোনো পুকুরের ধারে, গাছের ডালে। আর প্রতিভার ঘুম ভাঙার পর,
ঘুম ভাঙার পর কি? পরের কথাগুলো বলার আগে একবার থমকায় মেয়েটা, তারপর বাষ্প মেশানো গলায় বলে,
আমার গায়ের জামা কাপড় ঠিক থাকে না, শরীর জুড়ে কেমন একটা অস্বস্তি, মনে হয় সারা রাত আমার আমার গায়ের উপর কেউ কেউ।
মেয়েটার গলা আটকে যায়, আমি তার মাথায় হাত রাখতে গিয়েও হাত সরিয়ে নি। তো এসব আপনি এতদিন বলেননি কাউকে?
না, বাবাকে বলেছি। বাবা কাউকে বলতে বারণ করেছে, এসব কথা জানাজানি হলে গ্রামে হাসাহাসি হবে। প্রথম প্রথম শুধু অন্য কোথাও ঘুম ভাঙত, সারা শরীর শিশিরে ভিজে যেত, কিন্তু জামা কাপড় ঠিকই থাকত। কিন্তু শেষ দশ দিন হল গায়ের কাপড়।
পুকুরে বড় মাছ ঘাই মেরে গেল, অচেনা একটা হাওয়া পরশ বুলিয়ে গেল ঘাসের উপর, ঝোপের ভেতর থেকে ঝিঁঝির ডাক কান শুয়ে এসেছে এতক্ষণে। বাকি গ্রাম জানি না কেন অদ্ভুত নিস্তব্ধ লাগছে এবার। জলের দিকে কিছুক্ষণ চেয়ে থাকলাম, আমি ঘড়ির দিকে তাকালাম, বড় করে শ্বাস নিয়ে ধীরে ধীরে বললাম,
আপনি ঘরে চলুন বরং, নিশি না হোক, রাত বিরাতে কত রকম বিপদের ভয়।
আমাকে একটু একা থাকতে দিন।
রোবটের মতো শব্দগুলো ভেসে এলো অনুর মুখ থেকে। উঠে পড়তে যাচ্ছিলাম, হঠাৎ হাত বাড়িয়ে আমার হাতটা চেপে ধরল অনুপ্রেরণা। তাকিয়ে দেখলাম ওর চোখের কোণে জল চিকচিক করছে, সমস্ত মুখ অসহায় উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে। মেয়েটার গলার স্বর থেকে যেন কান্না ঝরে পড়ল।
ঝাড়াবাবু তো এত বড় তান্ত্রিক, ওনাকে বলুন না কিছু একটা মিহিত করতে, বিশ্বাস করুন আমি আর পারছি না।
বুঝতে পারলাম আমার চামড়ার উপরও নখ বসে যাচ্ছে।
ভাবুন তো, রোজ রোজ আপনার স্ত্রী মেয়ের শরীরটাকে কেউ যদি সম্মুখন করে টেনে নিয়ে যায়, ইচ্ছা মতন ভোগ করে ভোরবেলা ফেলে রেখে যায়, আপনি 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 পারতে কি সহ্য করতে?
আসলে আসলে ঝাড়াদা,
অনুপ্রেরণার মুখের দিকে তাকিয়ে আমি আর বলতে পারলাম না যে ঝাড়ানাথ তান্ত্রিক তন্ত্রবিদ্যার কিছুই জানেন না। উল্টে বাড়িতে নিশি যাতে অবাধে যাতায়াত করতে পারে তার ব্যবস্থা করতেই এসেছি আমরা।
বেশ তো, আমরা যতটা সম্ভব চেষ্টা করব। দেখুন না,
দুপা এগিয়ে গেছিলাম, পেছন থেকে ঠান্ডা গলা ভেসে এলো,
যদি কিছু না পারেন তাহলে বাবা ইঁদুর মারার বিষগুলো আমার থেকে লুকিয়ে রাখে, ওগুলো আমাকে একটু জোগাড় করে দিতে পারবে?
আমি আর দাঁড়ালাম না, হাঁটা দিলাম বাড়ির দিকে। ঝাড়াদা যখন ফিরলেন তখন রাত আরো ঘন হয়েছে, তিনটে বেজেছে কিনা জানি না। আমার জানলায় শব্দ হল, প্রথমে মুন্ডু, তারপর বাকি শরীর নিয়ে ঘরের ভেতর ঢুকে এলেন ঝাড়ানার তান্ত্রিক। চোখ মুখ দেখে ক্লান্ত মনে হল। ঘরের আলো নেভানো ছিল। জামাকাপড় ছেড়ে বাথরুম সেরে এক পেট জল খেয়ে আমার পাশে এসে শুয়ে পড়লেন। বালিশটা মাথার নিচে গুঁজতে গুঁজতে বললেন,
আজকে বড় ধকল গেল ভাইটি।
জানলা দিয়ে আসা আলোর দিকে তাকালাম আমি।
আপনি সত্যি কেশব পালকে সাহায্য করবেন?
ঝাড়াদা কি যেন ভেবে বললেন,
তাকে যে খুন করা হয়েছে তাই নিয়ে তো কোনো সন্দেহ নেই। আজকে পুলিশও বলল পেটে ইঁদুর মারা বিষ ছিল। যদি সেটা খেয়েই আত্মহত্যা করে থাকে তাহলে রেল লাইনে গেল কি করে? আর যদি রেলে গলাই দিয়ে থাকে তাহলে পেটে বিষ এলো কি করে?
খুন হয়ে থাকলে সব দোষ মাফ করে দেবেন আপনি?
আমি কি করে শাস্তি দিই বলো দিগিনি ভাইটি? আমি তো অনেকদিন আগেই মরে গেছি, তাই না? তুমি বেঁচে আছো, তুমি শাস্তি দাও।
কিন্তু আমি কি করতে পারি? আমি এসবের কিছু বুঝি না। ভূত প্রেতের কি করে মোকাবিলা করতে হয় আমি কিছুই জানি না।
ঝাড়াদা আমার মাথায় একটা হাত রাখলেন। বুক ফুঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার।
বুঝলে ভাইটি, এই পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর জীব হল একজন শির দাঁড়াওয়ালা জ্যান্ত মানুষ। মানুষ যদি অর্থের মোহে, ধর্মের মোহে, সুবিধের লোভে কিংবা ভয়ে সম্মোহিত হয়ে ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলতে ভুলে না যায়, তাহলে সমাজে ভূত ভেদ বলে আর কিচ্ছু থাকে না।
কিন্তু অমন তো হয় না ঝাড়াদা। সে প্রতিবাদ করতে ভয় পায়। সবাই যেটা ঠিক বলে সেটাই ঠিক ভাবে, ক্ষমতার কাছে, শাসকের কাছে, আর সাহস মরে ভূত হয়ে যায়।
তুমি তো মরনি ভাইটি, তুমি তো বেঁচে আছো।
কিন্তু তাতে লাভ কি? পৃথিবীর এত মানুষ বেঁচে আছে, তাও অন্যায় তো হচ্ছে, তাই না?
শুধু শ্বাস নেওয়া বেঁচে থাকার লক্ষণ নয় ভাইটি। পৃথিবীতে এমন তন্ত্র আছে যাতে শ্বাস আটকে রাখা যায়। যদি নিজের পিঠে হাত দিয়ে নিজের শির দাঁড়াটা অনুভব করতে পারো তাহলে বুঝবে তুমি বেঁচে আছো। ও জিনিস তন্ত্রমন্ত্র করে তৈরি করা যায় না।
সিদ্ধান্ত থাকলে কি হবে? সব সহজ হয়ে যাবে না?
না, দুনিয়ায় সহজ লড়াই বলে কিচ্ছু হয় না। তবে যতদিন নিজের পিঠে হাত দিয়ে একটা শির দাঁড়া খুঁজে পাবে, তোমার পাশে আর কেউ থাক বা না থাক, একজন ঝাড়ানার তান্ত্রিক ঠিক থাকবে।
পরের দিন একেবারে সকাল সকাল সুনাম আস্থান গাড়ি নিয়ে অবনী বোসের বাড়ির সামনে এসে দাঁড়াল। লোকটাকে দেখেই মনে একটা সম্ভ্রম জাগে। 50-এর আশেপাশে বয়স, মুখে চোখে ঘি খাওয়া নাদুস নুদুস ভাব, গাড়ি নিজেই ড্রাইভ করে এনেছে। পাশে বসে থাকা চেলাটা চেহারা অবশ্য মার্কাওয়া, পোচকানো বুড়ু, হাতে বালা, চোখের তলায় বাজারের থলে। দেখে মনে হলো সকাল সকাল দেশি মদ চড়িয়ে এসেছে। আমি আর ঝাড়াদা ঘরের বাইরেই দাঁড়িয়েছিলাম। সুনা আমাদের দেখেই হাসি মুখে এগিয়ে এলো।
আসুন আসুন ঝাড়া বাবু, আপনার নাম আমি অনেক শুনিয়েছি।
নিজে শুনলেই তো হতো, আবার লোককে শোনানোর কি দরকার ছিল?
কথাটায় পাত্তা না দিয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে আমাদের দিকে এগিয়ে দিল সুনা।
লেন লেন, একটা সিগারেট লেন।
আমি তো মানে বিড়ি ছাড়া
খাবেন না।
হতাশ হলো সুনা, নিজের ঠোঁটে একটা সিগারেট গুঁজতে গুঁজতে বলল,
আপনি না খেলে আমি খাবো।
ঝাড়াদা আমার কানে কানে ফিস ফিস করলেন।
সিগারেট না খেলে আমি খাবো বলছে কেন?
আমি মানে আমি, ও নিজে খাবে বলছে, উনার বাংলা বুঝছেন না?
সিগারেট ধরিয়ে হাওয়ায় গোল রিং ছাড়লো সোনা, চেলা কোথা থেকে একটা অ্যাস্ট্রে এনে সামনে ধরল। সোনা হাতের ইশারা করতে আমরা দুজনে গাড়িতে উঠে পড়লাম। সে চেলার দিকে দেখালো,
এ আমার পিয়ে আছে জাহাঙ্গীর,
দেখে তো মনে হচ্ছে সারাক্ষণ পিয়ে থাকে।
গাড়ি চলতে শুরু করতেই একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম, ড্রাইভারের উল্টো দিকের জানলায় কিছু বাঙালি বুদ্ধিজীবী ছবি লাগানো আছে। আমি সোনাদাকে জিজ্ঞেস করলাম,
আপনি রাজনীতি নিয়ে বেশ মাথা ঘামান দেখছি।
শেখ জাহাঙ্গীর বলল,
না না, রাজনীতি নিয়ে দাঁড়াতে আমার আগ্রহ নেই, ওর ভালোবাসা বলুন আর নেতা বলুন, ওই একটাই
কমল,
বিমল বিমল যুবা কেশরী।
বলো যুবা কেশরী।
সাই বা আমার ডুডু বার করে লাগে।
ডিক থেকে একটা হালকা কালারের কোকোকোলার বোতল বের করে কোল্ড ড্রিঙ্কে চুমুক দিল জাহাঙ্গীর, একটু ঝুড়ি ভাজা মুখে ফেলে বলল,
এবার হয়েছে কি, ওই আগে জানলার কাজ পরিষ্কার থাকলে দাদা বুঝতে পারতেন না যে কাজ বন্ধ আছে না খোলা আছে, পিক ফেলতে গিয়ে গাড়ির ভেতরেই পিক পড়ে যেত। কদিন জানলায় স্টিকার লাগিয়ে রেখেছিলাম, কিন্তু কি করবে বলুন, ও মাথা দাস তো, স্টিকারের ওপরেই পিক ফেলে দেয়।
তারপর
তো এখন এদের ছবি লাগিয়ে রেখেছি, খেয়াল করলে পিক আর ফেলে না, আর খেয়াল না করে পিক ফেললে খারাপ লাগে না।
ওর নামে যাবেন না ঠাকুর মশাই, নামে বাংলাদেশি হলেও খাঁটি বঙ্গালী আছে।
নাম দেখে দেশ বোঝা গেল তো ববি হা কিমো করিয়ান, তাই না?
গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করেছে এতক্ষণে। সোনা সিগারেট শেষ করে গুটখার প্যাকেট খুলেছে। আমি জিজ্ঞেস করলাম,
আচ্ছা এই কেশব পালকে তো আপনারা ভালোই বাসতেন তাই না?
কেশরী জুবাই সোনা বলল,
দেখেন আমার তো লেদারের বিজনেস আছে, ও বিজনেসে পয়সা কম নেই, ফির ভি আমাকে এক পয়সা ট্যাক্স দিতে হয় না, কেন জানেন? কেন কি আমার আছে
কালোধন?
দূর বাবা, বড় মন বড় মন।
বাস থেকে কোক ভেজা গলায় শেখ জাহাঙ্গীর বলল,
সব ডোনেট করে দেন, দেখুন দাদা আমাদের গরু ছাগলের রঞ্জিত মল্লিক, ওই ছাল তুলে নেন।
আপনি আপনার কথাটা ফিরিয়ে নিন,
কিন্তু ভিতরে একটা ওই নরম নরম ইয়ে আছে, আমরা তারা ভয় ভয় থাকি, কবে না লিভার কিডনিটা ডোনেট করে দেন।
হারাম দাদা ডোনেট করলো তো করলো, ওই রাজমা চাওয়াল খাওয়া লিভার।
তা আপনি কেশবকেও নিশ্চয়ই টাকা পয়সা দিয়েছিলেন?
শুধু কেশবকে কেন, ও ভোজরাকে।
আপনি ছিস্তি করছেন কেন?
ছিস্তি? আরে বোসদাকে অনেক টাকা দিয়েছিলাম ঠাকুর মশাই, উনি লোজ খেয়ে গেলেন, কেশবকে ভি দিয়েছিলাম, বরুর অল্প বয়স, বিয়ে শাদি কিছু করেনি, লাইফে একটা ঔরত নেই, গায়ে তাকত নেই, যা হওয়ার তাই হলো।
শীঘ্র পতন,
অধব পতন, অধব পতন। ছেলেটা ভোগে গেল, মেয়ে দেখলে কেমন লুল্লুড়ি করতো,
কালারফুল ছিল,
বিশেষ করে সুন্দরী মেয়ে দেখলে তার কথাই নেই,
এখন বেশি কালারফুল হয়ে গেলে আমার প্রবলেম হয়ে যায়।
যতীন মাস্টারের কাছে মানুষ হওয়ার ছেলের এই হাল হবে, এ আমরা কেউ ভাবতেও পারিনি সত্যি।
সেই বাত,
ছেলেটা অমন ছিল না জানেন, আমরা তো কোলে পিঠে নিয়ে ঘুরেছি কত, আমার যতদূর মনে হয় ওর উপরে কেউ জাদুটোনা করেছিল। হ্যাঁ করেছিল জাদুটোনা।
ও মাস দুই আগে থেকে বিহেভিয়ারে ভি বদলাও এসেছিল, আমি এক তান্ত্রিককে জিজ্ঞেস ভি করেছিলাম, বলল কি বাড় মেরেছে কেউ।
আপনারা কিছু করেন
কি করব,
বাণ শোধ।
আপনি কিস্তি করছেন ঠাকুর মশাই?
কিস্তি করবো কেন, যে বান মেরেছে তাকে বান ফিরিয়ে দেওয়া যায়।
কথাটা বলে ভাবনায় ডুবে গেলেন ঝাড়াদা, আমার দিকে ফিরে বললেন,
যদি সত্যি কেউ বান মেরে থাকে তাহলে সে কেশবের কাছের কেউ, ওর বাড়িতে গেলে
ওর বাড়ি নিয়ে যেতে পারবে না একবার?
জরুর পারবো, কেশবের ঘর বেশি দূরে না, সামনের মোড় থেকে ঘুমিয়ে নিব, তাড়াতাড়ি হবে।
ভাইটি ভাইটি, গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়বে বলছে তো, শেষে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হবে?
ও ঘুরিয়ে নেব বলতে চাইছে। আচ্ছা ঝাড়াদা, এই গ্রামে এসে একটা কথা বারবার মনে হচ্ছে জানেন?
কি বলো দেখি।
এখানে নিশিভূত ছাড়া আরো কিছু আছে, মানুষ নয় অন্য কোনো দানব। সে সারাক্ষণ আমার আপনার উপর, অনুর উপর, এমনকি সুনাম হাস্তান জাহাঙ্গীরের উপরও নজর রাখে। সামনে আসে না কিন্তু ভয় দেখায়, এমনকি মাঝে মাঝে সম্মোহনও করতে পারে। জানি না কেন কথাগুলো বলতে গিয়েও ভয় লাগলো, চুপ করে গেলাম। গাড়ি কেশবের বাড়ির দিকে চলতে শুরু করল। আমার দিকের কাঁচের বাইরে তাকিয়ে দেখলাম দুপুরের রোদ মেখে ছোট ছোট টালির চালের ঝুপড়ি ঘর সরে যাচ্ছে। তার বাইরে খেলা করছে ল্যাংটো ধুলোমাখা শিশু, কুকুর আর মুরগি পাশাপাশি চড়ে বেড়াচ্ছে, গোবর জলে ধোয়া উঠোনে যে শাড়ি শুকোচ্ছে তার পাড়ের অনেকখানি ছেঁড়া। সবকিছু আশ্চর্য রকম নীরব। আমি জানি এইসব দৃশ্যের একটা শব্দ আছে, কিন্তু এসি গাড়ির ভিতরে বাইরে সস্তা জীবনের দৃশ্য মিউট করা টিভির মতো উপভোগ্য হয়ে আসে। বড়লোকের টিভি এমনই অকারণে চলে, কিচ্ছু মন দিয়ে দেখার নেই, শব্দের উৎপাত নেই, স্রেফ একাকিত্ব কাটানোর জন্য একটা কিছু নড়ছে। টুনটুনিয়া গরিব গ্রাম, তবে মাঝে মাঝে একটা দুটো বাড়ি দেখে বোঝা যায় তার মালিকদের হাতে পয়সা আছে। গেরা উঠোন আছে, চারা গাছের শখ আছে, ছাদে মাদুরের উপর রোদ পোহানো বুড়ো আছে, ভূত পিশাচ দানব বানমারা ইত্যাদি বড় লোকদের আঘাত করে বেশি। গরিব মানুষের জীবন টাকা পয়সায়, খাবার আর একটা মোবাইল ফোনে রিল দেখেই কেটে যায়। আমি জানি কলকাতা শহরে আমি ওই টাকা খাবার আর রিল দেখা ছোট লোক। মাস গেলে হাজার তিরিশেক গুমটি দোকান, কাগজের ঠোঁয়ায় মুড়ি, দশটা বিজ্ঞাপন সরিয়ে দেড়খানা পর্নোগ্রাফি। মাঝে মাঝে তাই খুব রাগ হয় জানেন, সমাজটাকে একেবারে বড় লোকের ফোনের মতো দেওয়ালে আছড়ে মারতে ইচ্ছা করে। এদিকে রাস্তা দিয়ে আচমকা এত বড় একটা গাড়ি গেলে এই ল্যাংটো গরিব বাচ্চাগুলো কেমন হিংসুটে চোখে তাকায়। স্পষ্ট দেখতে পাই তাদের চোখে লেখা থাকে, শালা এমন একটা গাড়ি যদি আমার থাকতো। কিন্তু আমি সববাহী গাড়ি চালাই, রাস্তাঘাটে আমার গাড়ির দিকে তাকালে লোকের মনে হিংসার বদলে খানিকটা যেন স্বস্তি হয়। যাক আমার বাড়ির লোকটা ভিতরে শুয়ে নেই। আমার মাঝে মাঝে মন খারাপ থাকলে চেঁচিয়ে বলতে ইচ্ছা করে, শোনো অত স্বস্তি পাওয়ার কিছু নেই, তোমার বাড়ির লোকে একদিন এখানেই শুয়ে থাকতে হবে। তো বই যে বললাম, সেসব খালি মন খারাপ থাকলে। মন ভালো থাকলে আমি ইচ্ছা করি মরার মুখে চাদর সরিয়ে দিই। যাদের বাড়ি মরা, ভাগের দুঃখটুকু তাদের তো থাকেই, কিন্তু যাদের বাড়ি নয় তারা যেন তাদের ভাগের শান্তিটুকু স্বস্তিটুকু পায়। চারপাশের সমাজটাকে এই সববাহী গাড়ি চালক এতটাই ঘৃণা করে, এতটাই ভালোবাসে। কেশব পালের বাড়ি অবধি গাড়ি যায় না, খানিক দূরে গাড়ি থামিয়ে আমরা চারজনে হাঁটতে শুরু করলাম। ঝাড়াদা মাটির দিকে চেয়ে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলেন,
কেশব পালের লাশটা কে খুঁজে পেয়েছিল যেন?
গ্রামের লোক, ভোরবেলা লাইনের উপরে পড়েছিল, ট্রেনে তো মেরে দিয়ে গেছিল আর কি, একদম রক্তারক্তি কাণ্ড আর কি।
ওর সঙ্গে আর কি কি পাওয়া গেছিল?
ওই কাঁথা ছাড়া তেমন কিছু নয়।
একটা প্রশ্ন কাল রাত থেকে আমার মনে ভিড় করে আসছিল, সেটাই আবার করে বসলাম। আচ্ছা সুনাবাবু, কেশব পাল ছাড়া এই গ্রামে আর কেউ অপঘাতে মারা যায়নি? রাস্তার একপাশে পিক ফেলল সুনাম হাসান।
কা গেছে?
কে?
গত 15 বছরে এ রাজ্যে 8,000 গভর্নমেন্ট স্কুল বন্ধ হয়ে গেছে। গ্রামে 3টে স্কুল ছিল, ওগুলো ভি বন্ধ হয়ে গেছে। 2টো হাসপাতাল আছে, ওতে কোনো ডাক্তার নেই, তারা প্রাইভেট চেম্বার খুলে বসেছে। মানুষ বাড়া লিখা জানে না। এখন দেখেন, বাচ্চারা স্কুলে যেতে না পারলে অপঘাতে কে মরে? শিক্ষা।
আর শিক্ষা অপঘাতে মরলে দুর্নীতির নিশি জন্মায়। গ্রামে এতদিন হলো স্কুল বন্ধ আছে, কেউ কিছু বলে না?
বলতো, একদম মাস্টার ছিল, কে সব যার কাছে মানুষ, সে যতীন মাস্টার। স্কুল বন্ধ হয়ে যেতে কদিন মাস্টার খুব প্রটেস্ট করলো, থানা পুলিশের কাছে গেল, কলকাতা চিঠি লিখলো, তারপর ও একদম মাস্টার স্ট্রোক দিল, আর সব সমস্যা মিটে গেল।
মাস্টার স্ট্রোক?
স্ট্রোক করে মাস্টার মরে গেল, হয়ে গেল না মাস্টার স্ট্রোক। যোগ 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 মজা করলাম।
মিনিট দশেক হেঁটে কেশব পালের একতলা টালির চালের বাড়ির বাইরে এসে দাঁড়ালাম আমরা। জং ধরা লোহার দরজা ঠেলে ঢুকতেই একদিকে দাঁড় করানো কিছু ভাঙা চেয়ার টেবিল চোখে পড়ল। বুঝলাম একসময় এখানেই মাস্টারের ক্লাস হতো। তার ঠিক পাশেই একটা কালচে হয়ে যাওয়া হাঁড়ি করাই রাখা, তেলচিতে গন্ধ আসছে সেখান থেকে। কেশব পাল মরে যাওয়ার পর তার যাবতীয় সরঞ্জাম এখানে এনে রাখা হয়েছে। ঘরের ভেতরে ঢুকতেই একটা দমচাপা গন্ধ চেপে ধরল আমাদের। পকেট থেকে রুমাল বার করে নাকে চাপা দিল সুনাম আস্তান, তারপর এক পা পিছিয়ে গিয়ে বলল,
আসুন, একটু বদবু আছে।
আমরা দুজন মাথা নেড়ে ভিতরের দিকে পা বাড়ালাম। ছোট একটা পায়রার খোপের মতো ঘর, একটা খাটিয়া রাখা ঘরের একদিকে, তার উপরে ছেঁড়া তোষক, দেওয়ালের রং এই কদিনে যেন আরো কালো হয়েছে। চারিদিকে জানলা বন্ধ, তাও ভাঙা ফ্রেমের ভেতর দিয়ে খানিকটা দুপুরের আলো আসছে। ঘরের একদিকে টেবিলের উপরে পড়েছিল কেশবের কাঁথাটা, সেটার দিকে তাকাতেই মনের ভেতর শিরশির করে উঠল। ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে কাঁথার গায়ে। আগে সেটার দিকেই এগিয়ে গেলেন ঝাড়াদা, এক হাতে তুলে বিছানার উপর বিছিয়ে দিলেন।
কেশব পালের তো চামড়ার রোগ ছিল, তাই না?
ও সারা লজ্জাবতী লতা ছিল বটে, কিন্তু ওই সারাক্ষণ গায়ে কাঁথা চাপা দিয়ে থাকতো ওই রোগটার জন্যই।
ডাক্তার দেখায় না?
না না, এই গ্রামে গরিব মানুষের ডাক্তার নেই তো। দুটো সরকারি হাসপাতাল ছিল, তাতে ডাক্তারও তো আসে না, মাঝে মাঝে এক দুজন আসে বটে, ওই তাদের হাতে যন্ত্রপাতি কিছু নেই, বেশি পয়সা খরচ করে ডাক্তার দেখানোর ক্ষমতাও তো ছিল না এদের। সোনাদা একা হাতে কত কিছু দেখবে বলুন তো।
কম্বলটা আমি একটু রাখতে পারি?
হ্যাঁ হ্যাঁ, সে আপনি রাখুন না, পুলিশের ঝামেলা যখন মিটে গেছে ও নিয়ে আমরা এবার কি করবো। হ্যাঁ আপনি রাখুন।
কাঁথাটা নিজের টোটে ব্যাগের মধ্যে ঢুকিয়ে বিছানার দিকে এগিয়ে গেলেন ঝাড়াদা, শতচ্ছিন্ন তোষকটা তুলে ধরলেন। তুলতেই তার তলা থেকে কয়েকটা কাগজ উঁকি দিল, সেই সঙ্গে একটা খাতা। পাতা উল্টাতে দেখা গেল তার মধ্যে বেশিরভাগই হিসেবের আঁকিবুকি, ময়দা আলু বেগুন কি পরিমাণে কিনতে হবে তার খয়রাতি। দেখলাম মাঝে মধ্যে সেই সব বিবরণের পাশে আনমনে পেন্সিলের আঁচড়ে একটা মেয়ের মুখ আঁকার চেষ্টা করেছে কেশব পাল। মেয়েটার মুখটা চেনা, ছেলেটা হিসেবের খাতায় যার মুখ আঁকে তার সঙ্গে জোর জবরদস্তি করবে, ভূত হয়ে রোজ তাকে সম্মোহন করে শ্লীলতাহানি করবে, ব্যাপারটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না ঝাড়াদা। আমার কথাটা ভদ্রলোক শুনতে পেয়েছেন কিনা বুঝলাম না, ভুরু কুচকে কি যেন দেখতে দেখতে বললেন,
তোমার মনে আছে ভাইটি, কেশব পাল যখন আমাদের সামনে বসেছিল তখন কিছু একটা বলতে গিয়ে উত্তেজিত হলেই টেবিলের উপরে জোরে জোরে আঙুল ঘষছিল, মনে হচ্ছে? মানে ওইটাই ওর মুদ্রা দোষ। এবার এখানে দেখো।
ঝাড়াদার আঙুল লক্ষ্য করে চেয়ে দেখলাম খাতার উপরে রোজকার হিসেবের ডেট লেখা আছে, মাঝে মাঝে সেই হিসেবের পাশে অকারণেই জোরে জোরে পেন ঘষেছে কেশব, সজোরে পেনের ঘষা খেয়ে প্রায় ছিঁড়ে গেছে সেই জায়গাটা। তারিখগুলো দেখতে দেখতে ঝাড়াদা বিড়বিড় করলেন,
মারা যাওয়ার আগে মাসখানেক কিছু একটা নিয়ে খুব বিচলিত ছিল কেশব পাল, হয় রাগ নইলে দুঃখ নাহলে প্রেম।
এমন তো হতে পারে, অতিরিক্ত প্রেম মানুষটার ভেতরে একটা পশুর জন্ম দিয়েছিল।
আমার কথাটা যেন শুনতেই পাননি ঝাড়াদা। বিগত কয়েক ঘন্টা ভদ্রলোক এমন দক্ষ ফুটবলারের মতো আমার কথা কাটিয়ে যাচ্ছেন যে বিরূপ বিশ্বাস থাকলে এক্ষুনি কোমরে কাতুকুতু দিত।
আচ্ছা জাহাঙ্গীর বাবু, আপনি আলুর চপ খান?
ঝাড়াদার প্রশ্নটায় জাহাঙ্গীর একটু থদমত খেয়ে গেছিল। সামলে নিয়ে বলল,
হ্যাঁ তা খাই তো খাই।
কেশব পালের চপের দোকান থেকে?
হ্যাঁ, ওই দুই একবার। আমি জোনাদা দুজন মিলেই খেয়েছি তো।
কেমন খেতে ছিল?
খুব যে ভালো তা নয়, এদিকে অনেকগুলো দোকান আছে তো খুব একটা ভালো চলতো না।
কি ব্যাপার বলুন তো আপনার হঠাৎ চপ নিয়ে আগ্রহ?
দেখো ভাইটি, অনুপ্রেরণা কি দেখে খুব একটা চপ টপ খায় বলে তো মনে হলো না। তারপরে চপের টেস্ট আহামরি কিছু নয়, তাও বারবার কেশবের দোকানে যাওয়ার মানেটা কি বলো দেখি?
আপনি কি মিন করতে চাইছেন?
ওর মনেও যে কেশবের ব্যাপারে সফট কর্নার ছিল না সেটাও তো বলা যায় না, তাই না?
বড় করে একটা দম নিয়ে দরজার দিকে পা বাড়ালেন ঝাড়াদা।
এখানে আর কিছু দেখার নেই জাহাঙ্গীর বাবু, কেশবকে যেখানে ট্রেনে মেরেছিল সেই জায়গাটা আমাকে একটু দেখাতে পারবেন?
কেশব পালের ঘর থেকে রেল লাইন অবধি যেতে মিনিট কুড়ির বেশি সময় লাগলো না। যে জায়গাটায় ট্রেন এসে কেশবকে ধাক্কা মেরেছিল সেখানে দাঁড়িয়ে চারপাশটা ভালো করে দেখলেন ঝাড়াদা। তারপর আমার দিকে চেয়ে বললেন,
কেশব বলেছিল ও অনুপ্রেরণার সঙ্গে রেলগেটের পাশের ঘরের পেছন দিকটা দেখা করত, তাই না?
আঙুল দিয়ে মিটার পঞ্চাশেক দূরত্বে একটা ঘর দেখালেন ঝাড়াদা।
ওই ঘরটা?
তাই তো মনে হচ্ছে। একবার দেখে আসবেন নাকি?
না না দরকার নেই।
মাটির উপর ঝুঁকে পড়ে পাথরের উপর হাত বুলিয়ে কি যেন বোঝার চেষ্টা করলেন ঝাড়ানাথ তান্ত্রিক। আকাশের দিকে তাকিয়ে কিছু বিড়বিড় করলেন, একটা পাথর হাতে তুলে আবার লাইনের উপরে ফেলে দিলেন। উঠে দাঁড়িয়ে মুখ থমথমে করে আমার দিকে চেয়ে বললেন,
আজকে রাতে ভালো করে ঘুমিয়ে নিও ভাইটি, কাল সন্ধ্যে থেকে আমি যজ্ঞ শুরু করব। আর আমার মন বলছে সেই যজ্ঞের পরে কাল রাতে আমাদের কারোরই ঘুম হবে না, বুঝলে?
সারাদিন সুনাম আস্তানের গাড়িতে পুরে গোটা গ্রাম ঘুরে বেড়ালাম আমরা। মাঝে গাড়ির একটা ইঞ্জিন বসে গেছিল, নেহাত ডাবল ইঞ্জিন গাড়ি বলে অসুবিধা হলো না। ঝাড়াদা গাড়ি থামিয়ে মাঝে মধ্যে একটা দুটো লোকের সঙ্গে কথা বললেন, ভুরু কুচকে দাঁড়িয়ে কি সব যেন ভাবলেন। স্থানীয় লোকজনের সঙ্গে দু একটা কথাবার্তা হলো, তাদের কথা শুনে যা বুঝলাম সত্যি শেষ কয়েক মাস কেশব পালের চরিত্রে কিছু গোলমাল দেখা গেছিল। শেষে ক্লান্ত শরীরে আবার গাড়িতে এসে উঠলেন ঝাড়াদা। গ্রামে ঘুরতে ঘুরতে জানি না কেন কাল রাতের সে ভয়টাই ভর দুপুরে অনুভব করলাম। কেউ এখনো তাকিয়ে আছে আমাদের দিকে, তাকে দেখা যাচ্ছে না, তাও একটা স্পষ্ট ইশারা কেউ আছে। ঝাড়াদা কি ভাবছেন জানি না, কিন্তু আমার মন বলছে গ্রামে কিছু একটা আছে, একটা দম চাপা ভয় যার কথা গ্রামের লোকেরা জানে কিন্তু মুখ খুলতে চায় না। সবাই যেন কিছু বলতে চেয়েও বলতে পারে না, বলার আগেই তারা চোখ নামিয়ে নেয়। কিসের এত ভয় সবার? সুনাম আস্তান বিকেলের দিকে গ্রাম ঘুরিয়ে আবার অবনী বোসের বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল আমাদের। কি যেন কাজ ছিল, তাড়াহুড়ো করে গাড়িতে উঠতে যাচ্ছিল এমন সময় জাহাঙ্গীরকে নিয়ে আবার বেরিয়ে এলো। ভাব দেখে মনে হলো হঠাৎ কিছু মনে পড়েছে ওদের। সুনাম আস্তান মাথা ঝুলিয়ে আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল,
বলতে ভুলে গিয়েছিলাম ঠাকুর মশাই, কেশবের মৃত্যুর জন্য আমাদেরও কিছুটা রেসপন্সিবিলিটি আছে।
কিরকম?
আমরা ওকে জেল থেকে ছাড়িয়ে না আনলে মরত না, জেলে বসে বসে সড়ত, জান তো বেঁচে যেত।
এই আবার কেমন কথা ভাইটি? জেল কি লোকাল ট্রেনের সিট নাকি যে কেউ এলে বসে বসে সরে যেতে হবে?
সরত বলেনি, বলেছে জেলে পচত। আমাদের মুখের দিকে তাকিয়ে জাহাঙ্গীরই গোটা ব্যাপারটা খুলশা করে।
তিন মাস আগে একদিন হঠাৎ আমাদের অফিসে আছে কেশব, কিছু দরকারই এসেছিল হয়তো, আমরা কেউই সেই সময় অফিসে ছিলাম না। রিসেপশনে একটা মেয়ে বসেছিল জানেন তো, কেশব তার সঙ্গে ওই জোর জবরদস্তি করে, মেয়েটা চিৎকার করে আমাদেরকে ডাকে, মেয়েটার গায়ে তার মধ্যে কয়েক জায়গায় ছড়েও গেছিল, আমরা আসতে আমাদের গায়েও হাত তোলে, তারপর ওই পুলিশে এসে ওকে জেলে ধরে নিয়ে যায়, মোল স্টেশনের চার্জ বুঝলেন তো। এই একদিন জেলে ছিল, আরো থাকত, কিন্তু আমরাই কি ছাড়িনি আসি আর কি।
আমার অফিসের লোকজনকে সেদিন মারধরও করেছিল, তার আমাকে থাপ্পড় ভি দিয়েছিল।
সেকি আপনার কোথায় থাপ্পড় দিয়েছিল?
মুতে দিয়েছিল।
থাপ্পড় অব্দি ঠিক ছিল গো, কিন্তু অফিসে মুতে দেওয়া একেবারে ঠিক হয় না।
উনি বলতে চাইছেন মুখে থাপ্পড় দিয়েছিল।
ঝাড়াদা ব্যাপারটায় খুশি হলেন কিনা বোঝা গেল না, তবে অবনী বসের বাইরে দরজা খুলতে খুলতে বললেন,
কৃষক হোক কি যেন হোক, কাল বিকেলে নিশিভূতের দফা দফা করতে আমি একটা যজ্ঞ করব, সেখানে আপনি আসবেন?
হ্যাঁ জরুর যাব ঠাকুর মশাই, কাল কিছু বড়া হোগা।
না না না, বড় হোগা নিয়ে আসতে হবে না, এমনি এসো।
ওরা চলে যেতে বাড়িতে ঢুকেই আমি ঝাড়াদাকে চেপে ধরলাম,
এই শুন কাল কি যজ্ঞ করবেন আমার না জানা আছে, তাও এমন করে লোক নেমন্তন্ন করছেন যেন বাপের বিয়ে লেগেছে।
আমাকে যা তা ভেবো না ভাইটি, যেন আমি জন্মেছিলাম এক শুক্রবার, আর জন্ম মুহূর্তে আমার বাবা আকাশে একটা লাল ধূমকেতু দেখতে পেয়েছিলেন।
তো তাতে কি বোঝা যায়? হ্যাঁ
আমার বাবা শুক্রবার করে গাঁজা খেতে।
কথাটা বলে ঘরের ভিতর পা চালালেন ঝাড়ানার তান্ত্রিক।
টুনটুনিয়ার রঞ্জু কাকু সকাল বিকাল কেলায় মাকু, জনদরদি মস্তানি ছাল চামড়ার রপ্তানি। মাস্তান ভিকাশ চায় কেশরি জুবায় ভিমল খায়, সোনার বাংলা। সোনা মাস্তান ভিকাশ চায় কেশরি জুবায় ভিমল খায়, সোনার বাংলা। এই টুনটুনিয়ার চৌকিদার তোতলা নিশি পগার পার।
বিকেল হতেই ছাদে যজ্ঞের আয়োজন করা হয়েছে, ছাদের একেবারে মাঝামাঝি ইটের পাটাতন ঘিরে ধুনি জ্বালা হয়েছে, তার ভেতর দিকে দিকে আগুন জ্বলছে। আপাতত যজ্ঞের পাশে জনা পাঁচেক লোক জড়ো হয়ে আছে, সবাই গোল করে বসেছে আগুনের ধারে, একদিকটা জুড়ে ঝাড়াদা আর আমি, এক পাশে সুনামাস্তান আর জাহাঙ্গীর, অন্যদিকে অবনী বোস, ঝাড়াদার ঠিক উল্টো দিকে একটা আসন খালি, সেখানে একটু পরেই এসে বসবে অনু, এছাড়াও সুনামাস্তানের দলবল আর গ্রামের হোমরা চোমরা কয়েকজন ঘোরাফেরা করছে নিচে। বাড়ির ভিতরে দরজার ঠিক বাইরে একটা ঢাউস লাল প্লাস্টিক বিছিয়ে দেওয়া হয়েছে, তার উপর ঘন স্তরে ছড়িয়ে দেওয়া হয়েছে নুন, এতে নাকি যজ্ঞ চলাকালীন নিশির উৎপাত হবে না। একটা লম্বাটে আঁশ বটি মন্ত্র পড়ে সিঁদুর লেপে ধার দিয়ে রাখা হয়েছে, নিশির আগমন হলে এই দিয়ে নাকি তাকে আক্রমণ করা যাবে। আপাতত গ্রামেরই মহিলারা অনুকে স্নান করিয়ে শাড়ি পরাতে নিয়ে গেছে, সকাল থেকে কড়া নজর রাখা হয়েছে তার উপর, ভোরবেলা উঠেই ঝাড়াদা কড়া নির্দেশ দিয়েছেন।
আচ্ছা ওর সব নিত্য ব্যবহারের জিনিসপত্র সবার থেকে আলাদা করে রাখতে হবে, আর আমি বলা মাত্র তাতে আগুন লাগিয়ে দেবেন, ঠিক আছে?
সেই কথা মতো অনুর জামা কাপড় চিরুনি মেকআপ থেকে গয়নাগাটি যা কিছু ছিল সব তুলে বেঁধে রাখা হয়েছে ঘরের এক কোণে। বিকেল থেকে ছাদে কেজিখানে গম ছড়িয়ে দিয়েছিলেন ঝাড়াদা, তাতেই একগাদা কাকের দল কোথা থেকে এসে উপস্থিত হয়েছে, তাদের চিৎকারে মাঝে মধ্যেই কান পাতা দায় হচ্ছে। সুনামাস্তানকে বিকেল থেকে উত্তেজিত দেখাচ্ছিল, সে মাঝে মাঝেই নিজের জায়গা থেকে উঠে আগুনের দুপাশে পায়চারি শুরু করছে, শেষে ঝাড়াদা বিরক্ত হয়ে বলেছেন,
কি মুশকিল, আপনি হয়তো এদিক ওদিক করছেন কেন বলুন তো? এটা তন্ত্র সাধনা হচ্ছে, সরকার বদল হচ্ছে না।
ধমক খেয়ে সুনামাস্তান একেবারে নিস্তেজ হয়ে পড়েছে। মাঝে শুধু একবার ঝাড়াদাকে জিজ্ঞেস করেছিল,
কে বুঝছেন ঝাড়াবাবু, কাম হবে?
ঝাড়াদা হতাশ গলায় উত্তর দিয়েছেন,
তো আর মায়া বৌদি থাকলে ভরপুর হত।
মাঝে মাঝে ঝাড়াদা সামনের বাটিতে রাখা শুকনো কিসব জিনিস বারবার আগুনে ফেলে দিচ্ছেন। ফেলার সঙ্গে সঙ্গে বমকে বমকে ভেতর থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। একটু দূরে একটা ব্লুটুথ স্পিকারে গুম গুম শব্দে ড্রামের মতো কি যেন বাজছে। সন্ধে আরো খানিক ঘন হতেই অনুপ্রেরণাকে এনে বসিয়ে দেওয়া হল ঝাড়াদার উল্টো দিকের আসনে। সে এসে বসতেই একটা বড় পাত্রে মন্ত্র পড়ে অগ্নি সংযোগ করলেন ঝাড়াদা। তারপর বাটিটা অনুপ্রেরণার নাকের ডগায় এগিয়ে ধরলেন।
এতে গুনে গুনে জোরে নবার ফুঁ দাও মা।
গন্ধটা সন্দেহজনক লাগছিল। আমি ঝাড়াদাকে খোঁচা দিয়ে বললাম,
ছি ঝাড়াদা, আপনি বাচ্চা মেয়েটাকে খোঁজা ধরাচ্ছেন শেষে?
পট না করলে চট করে ভর হবে কি করে?
তাহলে আপনি নেশা ধরাবেন?
গণতন্ত্রে যদি ধর্মের নেশা চলতে পারে তাহলে পিশাচতন্ত্রে গাঁজার নেশাও চলবে, অত প্রশ্ন করো না তো।
কৌটো নামিয়ে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়তে শুরু করলেন ঝাড়াদা। আশপাশের বাতাস ভারী হয়ে উঠল, পোড়া গাঁজার গন্ধ ছড়িয়ে পড়ছে ছাদের বাতাসে। ধীরে ধীরে চোখ ঢুলু ঢুলু হচ্ছে সবার। তাকিয়ে দেখলাম গাঁজার নেশা হিট করেছে সবাইকে। অনুপ্রেরণার সোজা হয়ে বসা শরীরটা দুলতে শুরু করেছে। নড়াচড়ার মধ্যে কেমন আঠালো ভাব, দুহাত পেছনে ভর দিয়ে বসে নেশা কাটাতে বারবার মাথা দোলাচ্ছে, ফলে শুকনো চুলগুলো এলোমেলো হয়ে সোনের মতো দেখাচ্ছে, চোখ দুটো টকটক করছে লাল। ঝাড়াদার গাঁজার দম গ্রাস করেছে মেয়েটাকে। লাল পাড় শাড়ির আঁচল লুটাচ্ছে ছাদের মেঝেতে। ড্রামের আওয়াজ বেড়ে উঠল,
অনু অনু, শুনতে পাচ্ছ আমার কথা?
কেন নাটক করছেন বলুন তো, ওর ভর হয়েছে, ইয়ারফোনে তার ছিঁড়ে যায়নি যে শুনতে পাবে না। আমার কথাটায় পাত্তা দিলেন না ঝাড়াদা, গলা চড়িয়ে দুহাত হাওয়ায় তুলে বললেন,
শুনুন সবাই, আসল তন্ত্র এইবার শুরু হবে। যে যেখানে বসে আছেন নড়বেন না, আগামী আধ ঘন্টা যা হবে তাতে আপনারা ভয় পেতে পারেন, কিন্তু আমার উপর ভরসা থাকবেন।
তেমন থমথমে গলাতেই আমার দিকে চেয়ে বললেন,
যাই হয়ে যাক ভাইটি, তুমি শুধু দেখবে আমার বিপিটা যেন ঠিক থাকে, বুঝতে পারলে?
এখানে কি করে দেখব, তার জন্য তো যন্ত্র লাগে।
ব্লাড প্রেশার দেখতে কে বলেছে?
তাহলে বিপি খেয়াল রাখতে বললেন আপনি?
ঢাউস টোটে ব্যাগের ভেতর থেকে একটা কালো রঙের বোতল বের করলেন ঝাড়াদা। মুচকি হেসে বললেন,
ব্লেন্ডার স্প্রাইট।
কথাটা বলেই দুটো মাটির গ্লাসে মদ ঢাললেন ঝাড়াদা। একটায় খানিক জল মিশিয়ে এগিয়ে দিলেন অনুর দিকে, অন্যটা থেকে ঢক করে একটু গলায় ঠেলে নিলেন। মুখ মুছে সোজা তাকিয়ে চোখ দিয়ে শিবেনকে একটা ইশারা করলেন ঝাড়াদা। কেশবের কাঁথাটা পাশেই পড়েছিল, নির্দেশ মতো সেটা গায়ে দিয়ে সে দ্রুত এসে দাঁড়ালো ঝাড়াদার ঠিক পিছনে। অনুর চোখ একবার তাকালো তার দিকে, তারপর আবার নেমে এলো নিচে।
কাঁথা দেখে ভয় পাচ্ছে না? কেশব বেঁচে থাকতে ওর কোনো ক্ষতি করেনি।
তাকিয়ে দেখলাম অনুর অনভ্যস্ত শরীরে গাঁজা আর মদ একসঙ্গে হিট করতে শুরু করেছে, সঙ্গে ব্লুটুথ স্পিকারে বাজতে থাকা ধ্রিমি ধ্রিমি শব্দ, কাকেদের একযোগে চিৎকার পরিবেশটাকে আরো ভয়াবহ করে তুলেছে। বুঝলাম ধীরে ধীরে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে অনু। কয়েক মিনিটের মধ্যে ওর মাথা দোলানোর বেগ বেড়ে উঠল, উস্কো খুস্কো চুন শুদ্ধ মাথাটা যেন ড্রামের শব্দের সঙ্গে সঙ্গেই জোরে জোরে দুলে উঠল। আমাদের পাশে বসে থাকা অবনী বোসের চোখে মুখে ভয় ফুটে উঠল।
ঝাড়াবাবু, ঝাড়াবাবু, ও এত জোরে মাথা নাড়ছে, ঘাড় ভেঙে যাবে না তো?
রূপম ইসলামের কনসার্ট দেখেননি? চুপ করে দেখে যান শুধু।
ঝাড়াদা গায়ের কাপড়টা খুলে সামনে রাখলেন, গামছা দিয়ে ঘাম মুছে অনুর দিকে তাকালেন। তার দুলন্ত প্রায় অচৈতন্য শরীরটার দিকে চেয়ে ধীরে ধীরে প্রশ্ন করলেন,
অনু, অনু? কেশব পাল যেদিন মারা যায় সেদিন তুমি কোথায় ছিলে?
কিছুক্ষণ চুপ করে থাকে অনুপ্রেরণা, তার চোয়াল ঝুলে আসে, মাথা থেকে ঘাম টপটপিয়ে পড়ে মাটিতে।
ও বাড়িতেই ছিল, রাতে নিজের ঘরে।
হাত তুলে অবনী বোসকে থামিয়ে দেন ঝাড়াদা। পর মুহূর্তে অনুর গলা থেকে মহাবিষ্ট স্বর বেরিয়ে আসে,
বাড়িতে।
ঝাড়াদা একটা দীর্ঘশ্বাস নিতে যাচ্ছিলেন, পরবর্তী কয়েকটা শব্দ উচ্চারিত হয়। মেয়েটার একটু আগে বলা কথাগুলো শেষ হয়নি।
ছিলাম না।
সোজা হয়ে বসলেন ঝাড়ানাথ তান্ত্রিক।
তাহলে কোথায় ছিলে?
রেললাইনের ধারে।
কেন গেছিলে রেললাইনের ধারে?
ভালোবাসতাম।
কাকে? কাকে ভালোবাসতে অনু?
অনুপ্রেরণা কোনো কথা বলে না, তার মুখ থেকে মৃদু গোঙানির শব্দ বেরোতে শুরু করেছে।
সেইখানে গিয়ে কিছু দেখতে পেয়েছিলে তুমি?
অনুর আলগা মাথাটা উপরে নিচে দুলে ওঠে।
কি দেখতে পেয়েছিলে?
একটা লোক কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিল রেল লাইনের উপরে।
বুঝতে পারলাম ছাদের উপর সমস্ত শব্দ থেমে গেছে। কয়েক জোড়া চোখ এখন অনুর দুলন্ত শরীরের উপর স্থির।
লোকটাকে দেখে সবার আগে কি হয়েছিল তোমার মনে? ভয়?
আশঙ্কা।
কিসের আশঙ্কা?
অনুপ্রেরণা আবার কোনো কথা বলে না, আগের মতোই গোঙানির শব্দ বেরিয়ে আসে তার মুখ দিয়ে।
তুমি যখন লোকটাকে দেখো তখন সে আধমরা অবস্থায় ছিল, তাই তো?
লোকটার শরীরে আমি আমি ভয় পেয়েছিলাম।
কিসের ভয়?
লোকটা বলছিল।
কি বলছিল?
বলছিল, বলছিল ও আর বাঁচবে না।
তারপর? তারপর কি বলেছিল?
বলছিল, বলছিল ফিরে আসবে, শেষ হয়ে গেলেও ফিরে আসবে।
সে তো ভোটের আগে সিপিএমও বলে, আর কি বলেছিল?
বলেছিল, বলেছিল আরো একজন আছে, কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, সবাইকে টিলে টিলে শেষ করে দেবে।
কিন্তু সে কি?
কয়েক সেকেন্ড কোনো উত্তর দেয় না অনু, আচমকা চোখ তুলে তাকায়ও, টকটকে লাল দুটো চোখ। সে লাল শুধু গাঁজার দমে নয়, মুখ দিয়ে গোঙানির মতো আওয়াজ বেরোয় একটা। ধীরে ধীরে সেই আওয়াজ পরিণত হয় হাসির শব্দে। আশপাশে বসে থাকা মানুষগুলো যেন কয়েক ইঞ্চি পিছিয়ে যায় সেই হাসির শব্দে। দুবলা সরল মেয়েটা এমন পৈশাচিক হাসি হাসতে পারে? ধীরে ধীরে সেই হাসির শব্দের মধ্যে একটা শব্দ মিশে যায়।
আমি
কিন্তু এ তো অনুর গলা নয়, যেন ওর গলায় অন্য কেউ কথা বলছে, একজন নয় অনেকগুলো মানুষ। তেমন খলখলিয়ে শয়তানি হাসি হাসতে হাসতে দু হাতে নিজের শরীরের শাড়ি ছিঁড়তে থাকে মেয়েটা, যেন নিজেই নিজেকে ছিঁড়ে খেতে চায়। তারপর এক ঢোকে মাটিতে পড়ে থাকা গোটা ব্লেন্ডার স্প্রাইডের বোতলটা খালি করে দেয়। লাল চোখে কিছুক্ষণ চেয়ে থেকে আচমকা হামাগুড়ি দিয়ে এগিয়ে আসে ছাড়াদার দিকে, পায়ের এক লাঠিতে নিভিয়ে দেয় যজ্ঞের আগুন।
কেউ কেউ বাঁচবে না, সব শালাকে ছিঁড়ে খাবো সব সব।
বিপদ বুঝে সুনাম আস্তান কেসরি জুবানে তাকে শান্ত করার চেষ্টা করে।
আপনি ঝাড়া বাবুকে কেন খাবেন নিশি বাবু, আমার ঘরে চলেন, পাকোড়া খেলাবো, ডাল বাটি চুরমা খেলাবো, আমার ঘরে চলেন।
মনে মনে প্রমাদ গুনলাম, ভূতে এবার সোনার পকোড়া দুটোকেই না বাটিতে রেখে চুরমার করে দেয়।
চুরমার করে দেবো,
কিন্তু দেখলাম সে বিশেষ কান দিল না। তার অস্বাভাবিক বড় জিভটা বেরিয়ে এলো মুখের বাইরে, তারপর ধীরে ধীরে চাটতে শুরু করলো নিজের ঠোঁট, গড়গড় করে উচ্চারণ করল,
আমার চোখের দিকে, আমার চোখের দিকে তাকা ঝাড়ানো, তাকা।
ঝাড়াদার দিকে চেয়ে মনে হলো ভদ্রলোক সম্মোহিত হয়ে পড়েছেন। অনু ধীরে ধীরে চেপে ধরেছে ওর গলাটা।
কি দেখছিস, কি কি দেখছিস ঝাড়ানো?
ঝাড়াদার কাঁপা কাঁপা ঠোঁটের ফাঁক থেকে শব্দটা বেরিয়ে এলো বারবার,
রক্ত রক্ত।
ওর নারীর চোখের দিকে চেয়ে লাল লাল করছেন করুন, দেখতে পেলে মায়াবতী কিন্তু খাল খিচে দেবে। কথাটা বলেই আমি শিউরে উঠলাম। ঝাড়াদার মুখ পুঁচকে যেতে শুরু করেছে, সারা শরীরে একটা অদ্ভুত কম্পন শুরু হয়েছে তার, যেন সামনে তাকিয়ে যা দেখতে পাচ্ছেন তার ভয়াবহতা ধীরে ধীরে অসাড় করে দিচ্ছে তাকে। ভয় আর তো শিশুর মতো কাঁদতে শুরু করেছেন তিনি।
আমি দেখব না, সরে যা, সরে যা, চোখের সামনে থেকে সরে যা।
দেখতে হবে,
কয়েক সেকেন্ডের মধ্যে ঝাড়াদার কম্পমান শরীরটা থেমে গেল, একটু একটু করে নেতিয়ে পড়ছেন তিনি। অনুপ্রেরণার লাল চোখ আরো ঘন হয়ে এল, হাসির আওয়াজ এবার আকাশ ছুঁয়েছে। ঝাড়াদার ক্লান্ত মুখেও হাসি ফুটল। ঝাড়াদা কথাটা শেষ করার আগেই উপাস থেকে কোন ক্রমে চেঁচিয়ে উঠল সুনা। ব্লেন্ডার স্প্রাইডের ফাঁকা বোতলটা দ্রুত হাতে তুলে নিয়ে অনুর মাথার পেছনে সজোরে বসিয়ে দিলাম। মাথা নাড়িয়ে বললাম, তীব্র চিৎকার করে মাটির ওপরেই খসে পড়ল অনুপ্রেরণা। মুখ দিয়ে গ্যাঁজলা মতো কি যেন বেরিয়ে এলো তার, সঙ্গে সঙ্গে বাতাসের চলাচল কমে গেল, ছাদের কাকগুলো ভয়ে কোথায় যেন উড়ে গেল এক নিমেষে। ঝাড়াদাও ছিটকে পড়েছেন মাটিতে, গলা দিয়ে একটা তীব্র আকুতির শব্দ বেরিয়ে আসে তার। আমি ছুটে গিয়ে মাথাটা কোলের উপরে তুলে নি।
ঝাড়াদা, 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 আপনি ঠিক আছেন তো ঝাড়াদা?
ঝাড়াদার সমস্ত মুখ লাল, চোখে অপরিসীম ভয়, কোন রকমে উচ্চারণ করলেন তিনি,
আমি পারবো না ভাইটি, এ পিসাচের সঙ্গে লড়াবার ক্ষমতা আমার নেই, পারবো না।
মানে মানে আপনি হেরে গেলেন?
উপরে নিচে মাথা নাড়ালেন ঝাড়াদা। তাকিয়ে দেখলাম ছাদে উপস্থিত সবার চোখ আমাদের দিকে। মাথায় চোট লাগায় অনুপ্রেরণার নেশা কেটে গেছে। সেই অক্ষম চোখে তাকিয়ে আছে ঝাড়াদার দিকে। আমার মাথা নিজে থেকেই হেঁট হয়ে এলো। ভবানীপুরে পিসি হেরে যাবে আর টুনটুনিয়ায় নিশি জিতে যাবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। পরিস্থিতি স্বাভাবিক হতে সুনাম আস্তান আর অবনী বোস উঠে এসে আমাদের পাশে বসলেন। একটা হাত বাড়িয়ে অবনী বোসের হাত চেপে ধরলেন ঝাড়াদা।
কাল ভোর ভোর এই গ্রাম ছেড়ে আমরা চলে যাব অবনী বাবু। এ কাজ আমার মতো তান্ত্রিকের নয়।
তাহলে আমাদের কি হবে ঠাকুর মশাই?
আমি জানি না। এ পিশাচের কোন কাটুন তন্ত্রবিদ্যায় নেই।
আর আমাদের আমাদের কি হবে ঝাড়া বাবু? কাল নিশি আমাদের এটা করলে আমরাও তো গ্রামে ছায়া মারাতে পারবো না।
হ্যাঁ তো কি হয়েছে, অন্য কোথাও গ্রাম মারাবেন?
কথাটা বলে আমি ছাদের মেঝেতে পড়ে থাকা অনুর দিকে চাইলাম। তার চোখে এখন আর কোনো অভিব্যক্তি নেই। দেখে বোঝা যায় এক্ষুনি ঝড় বয়ে গেছে তার শরীরের উপর দিয়ে। চোখ দুটো খোলা, আকাশের দিকে স্থির। এক নজরে দেখলে মৃতদেহ বলে মনে হয়। এই কয়েকটা দিন আর আজকের রাতটা যেন জীবন্ত লাশে পরিণত করেছে মেয়েটাকে। রাত ঠিক কটা জানি না, আমি আর ঝাড়াদা অনুর ঘরে শুয়েছিলাম। ঝাড়াদা কিছুতেই দোতলায় শুতে চাননি, অনু শুয়েছে ওর বাবার ঘরে। দোতলায় অবনী বোস একা। খানিক আগে ঘুমে কাদা হয়েছেন ঝাড়াদা। সন্ধ্যের এমন মারকাটারি ঘটনার পরেও ভদ্রলোক ঘুমাচ্ছেন কি করে কে জানে। আমার নার্ভগুলো এখনো স্বাভাবিক হয়নি, ঘুম আসছে না। কখন ভোর হবে জানি না, কেন জানি না আজ রাতটা এই গ্রামে যেন কাটতেই চাইছে না। উসখুস করে পাশ ফিরে শুতে যাব এমন সময় ঘরের দরজার বাইরে থেকে একটা পুরুষ কণ্ঠে ডাক ভেসে এলো,
অনু, এই অনু।
গলাটা শুনে চমকে উঠেছিলাম। ঠান্ডা স্রোত বয়ে গেছে শরীর দিয়ে। বাইরে শিয়াল ডাকছে কি? পাটা শিরশির করে উঠল। এক ঝটকায় উঠে বসলাম বিছানায়। ঝাড়াদাকে ঠেলা দিলাম।
ঝাড়া 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 উঠুন, বাইরে থেকে কে যেন ডাকছে।
জোয়ান নাম ধরে তো ডাকেন, ঘুমিয়ে পড়ো।
বলে কি লোকটা? আজ অনুর ঘরে শুয়েছি আমরা, বাইরে থেকে যে ডাকছে সে সম্ভবত নিশি ভূত। কারো না কারো সর্বনাশ করবে বলে ডাকছে, আর আমার নাম ধরে ডাকছে না বলে আমি ঘুমিয়ে পড়ব? আমি কি কলকাতার বুদ্ধিজীবী? বিছানার উপর কাঠ হয়ে শুয়ে রইলাম। জানলা দিয়ে আসা চাঁদের ফিকে আলো পড়ছে চাদরের উপর। নিজের শরীরটা কি অদ্ভুত মায়াবী দেখাচ্ছে। আর চোখে চেয়ে দেখলাম ঝাড়াদা আবার গভীর ঘুমে ঢলে পড়েছেন। আমার গাটা রিড়ি করে জ্বলে উঠল। বাইরে থেকে আবার ভেসে এলো ডাকটা,
অনু, অনু আছো?
ভয় কাটিয়ে উঠে দাঁড়াতে যাচ্ছিলাম, তার আগেই ঘরের ভেতর আর একটা নড়াচড়া চোখে পড়ল। ডাক শুনেই যেন ভিতরের ঘরের একদিকের দরজা মৃদু শব্দ করে খুলে গেছে, আর সেই দরজা দিয়ে বেরিয়ে এসেছে একটা মাঝারি চেহারার মানুষ। কালো অন্ধকারের ভেতর তার মূর্তিটা কোনো রকমে চিনতে পারলাম। অনু, মেয়েটার চোখ দুটো দরজার দিকে স্থির। জানলা দিয়ে আসা চাঁদের আলোয় চোখের কোণটা চিকচিক করে জ্বলছে। কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে বুঝলাম সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যাচ্ছে। প্রায় অস্ফুট অসহায় গলায় ফিসফিস করলাম,
ঝাড়াদা, ওকে তো আমার নিশি ধরে নিয়ে যাবে। ঝাড়াদা,
ঘুমোতে দাও দেখিনি।
আমার মনটা ভারী হয়ে গেল। চোখের সামনে দেখতে পাচ্ছি মেয়েটা মরতে চলেছে আর ঝাড়াদা চুপ করে শুয়ে রয়েছেন।
অনু বাড়ি আছো? অনু বাড়ি আছো?
তিনবার হল। মোহগ্রস্তের মতো এগিয়ে গেল অনুপ্রেরণা। আমি দেওয়ালে পিঠ রেখে উঠে দাঁড়ালাম। মেয়েটার শরীর পুতুলের মতো স্থির, যেন অন্য কোনো শক্তি চালনা করছে ওকে। গায়ে এখনো সন্ধ্যায় পরা লাল শাড়িটা, তার পাড় লুটোচ্ছে মেঝেতে। ধীরে ধীরে এগিয়ে দরজা ছিটকিনিটা খুলে ফেলল মেয়েটা। বাইরে ঠান্ডা হাওয়া শিরশিরিয়ে ঢুকে এলো ভেতরে। আমার পায়ের তলা বরফ হয়ে গেছে। বুঝতে পারছি কি হতে চলেছে এরপর। অনুপ্রেরণার কাঁধের পাশ দিয়ে উঁকি দিয়ে দেখলাম দরজার ঠিক বাইরে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় চোখে পড়ে ছায়া মূর্তিটা হাসছে, হাতে বোতলের মতো কি যেন ধরা রয়েছে। বোতলটা চেনা।
চলে এসা, পিঠে বানাতে হবে তো।
নরম স্বরের কথাগুলো ভেসে এলো বাইরে থেকে। আমি চমকে উঠলাম। নিশি ভূতের এসব তো বলার কথা নয়। গলাটা শেখ জাহাঙ্গীরের। শব্দগুলো কানে যেতেই একবার থমকে দাঁড়ালো অনু। ধীরে ধীরে সম্মোহিত মেয়েটার ঠোঁটের কোণে কয়েকটা শব্দ ফুটল।
কিসের পিঠে খাবে? নারকেলের নাকি?
মুহূর্তে একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। অনুপ্রেরণার হাত দুটো উঠে এলো মাথার উপরে। এতক্ষণ খেয়াল করিনি সে হাতে ধরা আছে লম্বা আঁশ বুটিটা। আজ সন্ধ্যেবেলায় সেটাই ধার দিয়ে রেখেছেন ঝাড়াদা। বুটিটা মুহূর্তে সজোরে নেমে এলো ছায়ামূর্তির ঘাড়ের উপর। অনুপ্রেরণার গলা ফাটানো চিৎকারে গোটা বাড়িটাই বুঝি থরথরিয়ে কেঁপে উঠল। দরজার উল্টো দিকের মানুষটা কিছু বুঝে ওঠার আগেই ধারালো ফলার এক কোপে একতলা মাংস শরীর থেকে কেটে বেরিয়ে এলো তার। সে হাত তুলে বাধা দেওয়ার আগেই আবার নেমে এলো ফলাটা। মাথার ঠিক মাঝামাঝি সমূলে গেঁথে গেল। মুহূর্তে রক্তের গন্ধে ভরে উঠল জায়গাটা। কাঁচা মাংস আর রক্ত ছড়িয়ে পড়ল দরজার সামনে রাখা প্লাস্টিকের উপরে। বটির ফলায় কোপাতে কোপাতে উন্মাদের মতো চিৎকার করে উঠল মেয়েটা। সন্ধ্যেবেলাতেই মেয়েটাকে নির্জীবের মতো ঝিমিয়ে পড়তে দেখেছি, হার মেনে নিতে দেখেছি, কিন্তু হঠাৎ এমন কি হল? মুহূর্তের উত্তেজনায় আমি স্তব্ধ হয়ে গেছিলাম। অনু এখনো মুখ দিয়ে গড়গড় শব্দ করতে করতে কুপিয়ে চলেছে মাংসের দলা হয়ে যাওয়া শরীরটাকে। এক ছুটে তাকে নিরস্ত করতে যাচ্ছিলাম, একটা ঠান্ডা হাত আমার হাত চেপে ধরল।
ওকে ছেড়ে দাও, মনের জ্বালা মিটিয়ে নি।
কিন্তু কিন্তু আমি তো কিছুই মানে
আমি ভেবেই করলাম। ঝাড়াদা উঠে দাঁড়িয়েছে দরজার কাছে। সরে এসে কিসের জানি অপেক্ষা করতে লাগলেন তিনি। কোন রকমে জাহাঙ্গীরের শরীরের উপর ঝাঁপিয়ে পড়া অনুপ্রেরণাকে পাশ কাটিয়ে বাইরে বেরিয়ে এলাম আমরা। মেয়েটার গলার আওয়াজ এখন কমে এসেছে। মাংসের দলাটা স্থির হয়ে পড়ে রয়েছে মাটিতে। কোপাতে কোপাতে ক্লান্ত হয়ে মাটির উপরেই বসে পড়ল মেয়েটা। হাত থেকে আঁশ বুটিটা খসে পড়ল পাশে। অনুর শরীরটা নিস্তেজ হয়ে আসতেই ঝাড়াদার শরীরে হঠাৎ করে বিদ্যুৎ খেলে গেল। লাফিয়ে গিয়ে মাটিতে পড়ে থাকা লাল প্লাস্টিকের একটা কোণ চেপে ধরলেন তিনি। অন্যদিকটা আমাকে দেখিয়ে তাড়া দিলেন।
ধরো ধরো তাড়াতাড়ি, ছাঁকা বেগুনির মতো মুড়ে ফেলতে হবে।
কিন্তু নিশির বদলে
চুপ, কোনো কথা নেই, কোনো কথা নয়। রক্ত মাটিতে পড়া লাগে, গুটিয়ে ফেলতে হবে, তাড়াতাড়ি করো।
দ্রুত রক্ত মাংস হাড় সমেত মাংসের চপের মতো মুড়ে ফেললাম প্লাস্টিকটা। নিজেই হাত চালিয়ে চারটে কোণ কষে বাঁধলেন ছাড়াদা। এতটাই শক্ত করে বেঁধেছেন যে কাঁচা রক্ত বাইরে আসার কোনো উপায় নেই। ভিতরে নুনের পরত থাকায় কাঁচা রক্তের স্রোত খানিকটা কমেছে। নিজের কাঁধের রক্তবস্ত্র দিয়ে পুঁটলির মুখটা টাইট করে বেঁধে দিলেন ঝাড়াদা। সমস্ত কাজটা শেষ হতে তার মুখে স্বস্তির হাসি ফুটল। আমি হতভম্বের মতো একবার অনুর দিকে একবার ঝাড়াদার দিকে তাকাতে লাগলাম। এতক্ষণের উজ্জ্বল চাঁদটাও যেন মেঘের আড়ালে মুখ ঢেকেছে, অন্ধকার ঘনিয়ে আসছে আমার চারপাশে। ঝাড়াদার কাছে এগিয়ে গেলাম আমি।
আমি তো কিছুই বুঝতে পারছি না, ও কাকে খুন করল?
সেদিক থেকে চোখ ফিরিয়ে দেশলাই দিয়ে একটা বিড়ি ধরালেন ঝাড়াদার। তারপর দূরে গ্রামের ছোট ছোট ঘরবাড়িগুলোর দিকে ধোঁয়া ছেড়ে বললেন,
এ গ্রামের নিশিকে বলেছিলাম না, আমার পক্ষে এই নিশিকে শেষ করা সম্ভব নয়, কিন্তু অন্য কারো পক্ষে সম্ভব নয় তা তো বলিনি।
কিন্তু নিশি তো কেশব পাল, এখানে তো মরেছে জাহাঙ্গীর, তাই না? সে তো জীবিত ছিল।
নিশি কাকে বলে ভাইটি? গভীর রাতে ডাক দিয়ে সম্মোহন করে যে ধরে নিয়ে যায় সেই তো নিশি নাকি? আর ভয়ের থেকে বড় সম্মোহন আর কি আসে বলো দেখি।
মানে এই জাহাঙ্গীরি রাতে অনুর দরজায় করানোর তো?
শুধু জাহাঙ্গীর নয়, ওর মতন আরো কিছু অন্ধকারের জীব এই গ্রামের অনাচার আর দুর্নীতির সুযোগে যারা বেড়ে উঠেছে।
মানে?
ধীরে ধীরে বাড়ির সামনে পায়চারি করতে শুরু করলেন ঝাড়ানাথ তান্ত্রিক। তার মুখ এখনো আধারে ঢেকে আছে।
মানে আজ থেকে কয়েক বছর আগে নতুন ব্যবসা করবে বলে সুনাম অস্থানের থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন অবনী বোস। ভেবেছিলেন ব্যবসা করে ফেরত দিয়ে দেবেন, কিন্তু তা হয় না, লস খেয়ে অবনী সর্বশান্ত হয়। এদিকে সুনাম অস্থান ক্রমাগত তার কাছ থেকে টাকার জন্য তাগাদা দিতে থাকে, না দিতে পারায় শেষ পর্যন্ত খুনের হুমকি দেয়। ক্যাচাল আরো বাড়তে বাড়তে এক রাতে লোকজন নিয়ে এসে সুনা অবনীর সুন্দর মেয়ে অনুকে ঘর থেকে তুলে নিয়ে যায়, ভোরের দিকে আবার ফেরতও দিয়ে যায়। এই ঘটনাটা অবনী জানত, বাপ মেয়ে মিলে ভেবেছিল ওখানেই সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু এটা তা হয় না। ভয়ে অবনী বা অনু কাউকেই কিছু বলতে পারেনি, বলে লাভও ছিল না, এবং ওদের এই মেনে নেওয়া থেকেই শুরু হয় নিশির অত্যাচার।
নিশির অত্যাচার বলতে?
বলছি বলছি।
পাশে রাখা লাল পুঁটলিটার দিকে দেখান ঝাড়াদা।
এরপর থেকে এই বীর পুঙ্গব রাজবীরেতে ওদের দরজায় এসে হাজির হতে থাকে, বাইরে থেকে টোকা দিয়ে নাম ধরে ডাকে, মোবাইলে কল বা মেসেজ করে না, কারণ এভিডেন্স থেকে যাবে, তাই না? তিনবার টোকা পড়ার আগেই অনুপ্রেরণাকে দরজা খুলে বেরিয়ে আসতে হবে, সুনাম অস্থানের অফিসে গিয়ে পিঠে বানাতে হবে। গত তিন মাস ধরে এই নির্যাতন সহ্য করছে মেয়েটা, বুঝতে পারলে?
আমি ফিরে থাকাই অনুপ্রেরণার দিকে। শেখ জাহাঙ্গীরের শরীর থেকে ছিটকে আসা রক্তে ওর সমস্ত শরীর ভিজে গেছে। দেয়ালে হেলান দিয়ে বসে প্রায় অচৈতন্য অবস্থায় পড়ে আছে মেয়েটা। তবে এই রক্ত মাংসের গন্ধের মাঝেও ওর শরীর জুড়ে অদ্ভুত প্রশান্তি নামছে।
দুমাস আগে চপের দোকানে অনুপ্রেরণাকে দেখে তার প্রেমে পড়ে আমাদের কেশব পাল। স্বভাবতই তার প্রেমে পড়েনি অনু, কেশবের চর্মরোগ, মানে ওই চুলকুনি গো, সে মুখ খুলে ভালো করে কথাই বলতে পারে না, প্রেমে পড়ার মতো কিছুই নেই তার। কিন্তু অনুর প্রেমে হাবুডুবু খেতে থাকে কেশব, ওর জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে, বাড়ির আশেপাশে কয়েকবার ঘুরঘুরো করে। তবে তার পেছনে খারাপ কিছু উদ্দেশ্য ছিল না, ওকে একবার চোখের দেখা দেখতে পেলেই সে খুশি। এরকমই ঘুরতে ঘুরতে একদিন মাঝরাতে শেখ জাহাঙ্গীরের সঙ্গে অনুকে যেতে দেখে ওর মনে সন্দেহ হয়, ওকে ফলো করে গোটা ব্যাপারটা পরিষ্কার হয় কেশবের কাছে।
ওর ভেতরে এক ধরনের রাগ বেড়ে ওঠে। অনুকে এই যন্ত্রণার হাত থেকে বাঁচানোর জন্য ও পাগল হয়ে ওঠে, কিন্তু করবেই বা কি। গত কয়েক মাস এই কারণেই ও বিচলিত ছিল। হিসেবের খাতায় দাগগুলো
বুঝেছি,
আর কি। রাগের মাথায় একদিন সুনাম অস্থানের অফিসে গিয়ে হামলা করে কি সব মানে। সেই সময় ওর অফিসে একটি মেয়ে ছিল, তার গায়ে ও হাত তোলে, কিন্তু সোনার লোক ছিল তাহানি দায়ে ওকে ফাঁসিয়ে দেয়। কেশব পালকে জেলে নিয়ে যাওয়া হয়, একদিন পর ছেড়েও দেওয়া হয়। কিন্তু শেখ জাহাঙ্গীর বুঝতে পারে কেশব পালের হামলার কারণ হচ্ছে অনু। ও সন্দেহ করে ওদের দুজনের মধ্যে হয়তো প্রেমের সম্পর্ক আছে, দুজনের ওপরেই চোখ রাখে ও। একদিন রেল গেটের পাশের গার্ডের ঘরের পেছনে দুজনকে প্রেম করতে দেখে জাহাঙ্গীর। ও নিজে হাতেই কেশবকে খুনটা করে, বুঝলে? আর খুন করার আগে জোর করে ইঁদুরের বিষ খাওয়ায়, যাতে ওই সন্দেহটা অবনিবেশের দিকে আসে। বিষে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে অবনিবেশকে সম্মোহিত করে রাখার কাজটা খুবই সহজ হয়ে যায়, বুঝলে? বিষ খাওয়ানোতেই কাজ হতো, কিন্তু মনের ঝাল মেটাতে, এলাকায় ত্রাস তৈরি করে রাখতে রেল লাইনে হাত মরা কেশবকে রেখে আসে সে।
রেলগেটের পেছনে দুজনে দেখা করেছিল মানে সত্যি অনুর সঙ্গে প্রেম ছিল কেশবের? কথাটা যেন শুনতেই পান না ঝাড়াদা, সামনে পা চালাতে চালাতে বলেন,
অপঘাতে মরে গিয়ে নিশিভূত হয়ে যায় কেশব পাল। তার উদ্দেশ্য হল একটাই, শেখ জাহাঙ্গীরকে খুন করানো।
আমি একটু দূরে পুঁটলি হয়ে পড়ে থাকা জাহাঙ্গীরের দেহটার দিকে তাকাই। কিন্তু তাই যদি হয় তাহলে ও তো নিজেই নিশিক ডেকে প্রতিশোধ নিতে পারত, তাই না?
মানুষ খুন করার মতো মনের জোর কেশব পালের ছিল না ভাইটি, মানুষ হয়েও ছিল না, আর ভূত হয়েও ছিল না। তাছাড়া একটা শেখ জাহাঙ্গীরকে মেরে দিলে অনুপ্রেরণার যন্ত্রণা মিটে যাবে নাকি? যাবে না। ওর জায়গায় আরো অনেক অন্ধকারের কীট আসবে। যতক্ষণ অনু নিজে না রুখে দাঁড়াবে, এই ভয়ের রাজ্য থেকে একের পর এক কীট আসতেই থাকবে। বাইরে যতই আলো জ্বলুক, নিজের ভেতরে যতক্ষণ না আগুন জ্বালাতে শিখবে, তোমার ভয় কাটবে না ভাইটি। যতই গবেষারা হোক, একটা জিনিস জানত কেশব, ভয় পেতে পেতে একদিন আর ভয় পাবে না। একদিন চুপচাপ ঘর থেকে বেরিয়ে শেখ জাহাঙ্গীরের হাতে নিজেকে সঁপে দেওয়ার বদলে হাতে তুলে নেবে আঁশ বটি। পুকুর ধারে বসে তুমি ঠিকই বলেছিলে ভাইটি, ভয় মানুষকে সম্মোহিত করে রাখতে পারে। খালি একটা কথা তুমি বলো, ভয়ের সম্মোহন ভয়ই কাটে। ভয় পেতে পেতেই মানুষ অসীম সাহসী হয়ে ওঠে।
কিন্তু এত কথা ও আমাদের বলতে পারেনি কেন?
এই বললাম, ভয়, ভয়ের থেকে বড় সম্মোহন আর নেই। ভুলে লাভ কি হতো? পুলিশ সুনাম আস্তান আর জাহাঙ্গীরদের পকেটে, গ্রামের লোক মুখ খোলে না।
কিন্তু এ গ্রামের নিশি যদি শেখ জাহাঙ্গীরই হয় তাহলে কেশব পাল এলো কোথেকে?
প্রথম দিন কথার ফাঁকে অনু আমাকে একটা কথা বলেছিল ভাইটি, নিশি কখনো কখনো কড়া নেড়ে ওকে ডাকে, কখনো না নেড়েও ডাকে। আমার ব্যাপারটা একটু অদ্ভুত লেগেছিল, বুঝলে? নিশি গলা দিয়ে আওয়াজ করে ডেকে সম্মোহন করে। যতক্ষণ না মানুষ সম্মোহিত হচ্ছে তার অন্য কোনো ক্ষমতা থাকে না।
দ্বিতীয় আর তৃতীয়বার ডাকে সে কড়া নাড়তে পারে। প্রথমবারে কড়া নাড়া তার পক্ষে অসম্ভব। তখন থেকেই আমার মনে সন্দেহ হয়, ভূত যদি থেকেও থাকে তার আড়ালে একজন মানুষ আছে, এমন একজন যে রাত বিড়েতে কড়া নেড়ে অনুকে ডাকে। তখন আমার মাথায় দুটো প্রশ্ন আসে, এক, লোকটা কে, আর দুই, অনু আমাদের সত্যি কথাটা বলছে না কেন? ভেবে দেখো, অবনি বোস সুনাম আস্তানের থেকে টাকা ধার নিয়েছিল, তাই তো? সেই টাকা নাকি অবনি ফেরত দিয়ে দেয়, কিন্তু আমি যতদূর জানি অবনির কাপড়ের ব্যবসা চলেনি। তাহলে সে অতগুলো টাকা দিল কোত্থেকে? আমার মন বলে টাকার বদলে অন্য কিছু দিয়েছিল অবনি। কি দিয়েছিল জানো? শিরদাঁড়া।
দূরের আকাশে কি আলো ফুটতে শুরু করেছে? ঘাসের উপর দিয়ে যেন একটা সাপ চলে গেল। ভয় পেলাম না, বাস্তুসাপ হয়তো। ঝাড়াদার কথায় মন দিলাম।
এদিকে নিশিভূত হয়ে যাওয়ার পরে কিছুদিন অনুকে ডাক দিয়ে সম্মোহন করে নিয়ে যেত কেশব। না, খারাপ উদ্দেশ্য ছিল না তার। সে জাহাঙ্গীর ডাকতে আসলে পারে, যাতে ওকে উঠে যেতে না হয় তাই আগেই নিজের সঙ্গে করে নিয়ে গিয়ে কোথাও নিরাপদে রাখত। তবে কিছুদিন পরে কেশব বুঝতে পারে এটা কোনো সমাধান নয়। শেখ জাহাঙ্গীর দিনের পর দিন ডেকে ওকে না পেয়ে ফিরে গেলে কি হতে পারে সেটাও জানত। তখন থেকেই সিদ্ধান্ত নেয় কেশব।
কি সিদ্ধান্ত?
ওই যে বললাম, ভয়ের সম্মোহন শুধু ভয়েই কাটে। একটা পোষা বিড়ালও মা খেতে খেতে দেখবে একদিন আঁচড় দিতে এসেছে। একটা সিদ্ধারাহীন সাপ ও লাঠি খেতে খেতে ফোঁস করতে শেখে। অনু তো মানুষ, তার উপরে আবার মেয়ে। ভয়ের শেষ সীমায় গেলে ও কি আঁশবটি তুলে নিতে শিখবে না? সারা রাত পাহারা দেওয়ার পর ভোরবেলা ইচ্ছে করে অনুর জামা কাপড় এলোমেলো করে দিত কেশব, যাতে ওর মনে হয় সারা রাত ওর উপর অত্যাচার হয়েছে। অনু রোজ সকালে নিজেকে ওই অবস্থায় খুঁজে পেয়ে মনে করত রোজ ওর উপরে কোন নিশিভূত অত্যাচার করে গেছে। এতদিন শুধু পরিচিত মানুষের অত্যাচার ছিল। ধীরে ধীরে ওর মনের ভেতরের যন্ত্রণাটা চরমে পৌঁছবে।
কিন্তু কেশব পাল আমাদের কাছে গিয়েছিল কেন?
অনুর ভয় আর হতাশাটা আরো বাড়িয়ে দিতে রোজ জামা কাপড় এলোমেলো করেও অনুর ওই সহ্যের সীমা ছাড়া ছিল না। কেশব জানতো আমার তন্ত্র বিষয়ে জ্ঞান কিছুই নেই, আমি অবনিবোসের বাড়ির নিশি তাড়াতে পারবো না। উল্টে আমার দ্বারা কাজটা হবে না দেখে অনু আরো হতাশ হয়ে পড়বে। ও বুঝতে পারবে কেশব পালের বিদেহী আত্মার অত্যাচার থেকে ও কোনোদিনই মুক্তি পাবে না। বছরের পর বছর নিয়ম করে এই অত্যাচার ওকে সহ্য করে যেতেই হবে। নিপাট ভালো মানুষ অনুপ্রেরণা বোস, লুকিয়ে প্রেম করা অনুপ্রেরণা বোস, দিনের পর দিন ঘুম ভাঙিয়ে ভোগ্যপন্ন হওয়া অনুপ্রেরণা বোস, বাসে ট্রামে টিউশনির ব্যাচে কাকা মামার ছাদের ঘরে নোংরা হাতের স্পর্শ মেনে নেওয়া অনুপ্রেরণা বোস, ভয় পেতে পেতে আচমকাই একদিন খোঁচা খেতে খেতে ভয় ভেঙে ফেলার এক অদ্ভুত অনুপ্রেরণা পায়। আর বাকিটা
আরো কিছু বলতে যাচ্ছিলেন ঝাড়াদা, থেমে গেলেন। একটু দূরেই একটা পায়ের আওয়াজ হয়েছে। অন্ধকারের মধ্যে দিয়ে কেউ একটা এগিয়ে আসছে আমাদের দিকে। একটা মানুষের ছায়া স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। আমি কয়েক পা এগিয়ে দেখতে যাচ্ছিলাম, ঝাড়াদাই থামিয়ে দেন আমাকে।
আসতে দাও, আমি আসতে বলেছিলাম ওকে।
ছায়াটা যতক্ষণে আমাদের কাছে এগিয়ে আসে ততক্ষণে ভোরের মৃদু আলো আসতে শুরু করেছে। কাছে এসে পড়া মানুষটার মুখের উপর সেই আলো গিয়ে পড়তে লোকটাকে চিনতে পারলাম আমি। শিবেন, তার চোখে মুখে উদ্ভ্রান্ত ভাব।
এ তো শিবেন।
প্রেরণার আসল প্রেমিক, যার জন্য সে প্রায় রোজ চপের দোকানে যেত, যার সঙ্গে সে লুকিয়ে লুকিয়ে রেলগেটের ধারে দেখা করত।
কিন্তু আপনি জানলেন কি করে?
অনুর যে কোনো একজন প্রেমিক আছে সেটা আমি আগেই বুঝেছিলাম। সে কেশবের দোকানে যেত কেন? কেশব ছাড়া আর কে থাকত সেখানে? এই কারণেই সেদিন কেশবের কাঁথা মুড়ি দিয়ে শিবেনকে নেশাগ্রস্ত অনুর সামনে দাঁড় করিয়েছিলাম আমি, বুঝলে? কিন্তু ও ভয় পায়নি। তাছাড়া কথা প্রসঙ্গে শিবেন বলেছিল ও কেশবকে কোনোদিন রাতে রেল লাইনে যেতে দেখেনি। প্রশ্ন হল, শিবেন এ কথাটা জানল কি করে? তাহলে ও নিজে কি মাঝে মাঝে রাতে রেল লাইনের ধারে যেত? কিন্তু কেন? তখনই আমি নিশ্চিত হই কাঁচা মুড়ি দিয়ে শিবেনকে আগেও দেখেছে অনু, যাতে লোকে না দেখতে পায় সেই জন্যে কাঁথা মুড়ি দিয়ে অনুর সঙ্গে দেখা করতে যেত শিবেন। সেদিন রাতে শিবেনকেই দেখতে পেয়েছিল জাহাঙ্গীর। হাইট আর চেহারা কেশবের মতো হওয়ায় আর গায়ে একই ধরনের কাঁথা চাপা থাকায় শিবেনকে ও কেশব বলে ভুল করে। ও ধারণা হয় কেশবই অনুর প্রেমিক, ফলে কেশবকে খুন হতে হয়। শিবেনের সঙ্গে যে অনুর প্রেম আছে সেটা কেশব জানত, তাই মাঝে মাঝে রেগে যেত শিবেনের উপরে। তবে ওদের খারাপ চাইনি কখনো, দূর থেকে লুকিয়ে অনুকে ভালোবাসা আর নিরাপদ রাখা ছাড়া ওর আর কোনো উদ্দেশ্য ছিল না।
প্রায় দৌড়ে আমাদের কাছে এগিয়ে আসে শিবেন, সঙ্গে সঙ্গে চোখ পড়ে অনুপ্রেরণা ঝিমিয়ে থাকা শরীরটার দিকে। সে ছুটে যায়।
এত রক্ত, তোমার
অনুকে ধরে ঝাঁকি দেয় শিবেন। ঝাড়াদা এগিয়ে গিয়ে নিরস্ত করে থাকে।
কিছু হয়নি ওর, রক্তটাও নয়, অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। তবে তোমাকে একটা কাজ করতে হবে।
কি কাজ?
ঘরের ভেতরে একটা পুঁটলি রাখা আছে, অনুর সব জামা কাপড় প্রয়োজনীয় জিনিসপত্র গয়নাগাটি গুছিয়ে রাখা আছে ওতে। ওকে নিয়ে আজ রাতেই গ্রাম ছেড়ে পালিয়ে যেতে হবে তোমাকে, বুঝলে? জাহাঙ্গীরকে কাল সকাল থেকে খুঁজে পাওয়া যাবে না, সঙ্গে আঁশবটিটাও। প্রাথমিক সন্দেহ অনুর উপরেই পড়বে। ভয় নেই, ভয় নেই, জাহাঙ্গীরের বডি পাওয়া যাবে না, তাই খুনের কেসও হবে না। তাও আমি চাই না ও সব ঝামেলার মধ্যেও ফেঁসে যাক।
পকেট থেকে বের করে কয়েকটা 500 টাকার নোট শিবেনের হাতে ধরিয়ে দেন ঝাড়াদা।
নাও, এতে তোমাদের আপাতত কোথাও একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। বাড়িটা নিজেরা বুঝে নিও, বুঝলে?
শিবেনের মুখ দেখে সে সমস্ত ব্যাপারটা বুঝেছে বলে মনে হল না। কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে ঝাড়াদার মুখের দিকে তাকিয়ে থেকে সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বসল মেয়েটার পাশে। অনুর জ্ঞান ফিরেছে আস্তে আস্তে, মৃদু শব্দ বেরোচ্ছে মুখ থেকে। এতক্ষণে মাথাটা পরিষ্কার হতে শুরু করেছে আমার। একটা জিনিস মনে পড়তে থমকে গেলাম।
ঝাড়াদা, আমার কিন্তু মনে হয় এই গ্রামের আসল দানবকে আমরা এখনো ধরতে পারিনি, তাই না?
আসল দানব?
হ্যাঁ ঝাড়াদা, কেশব পাল বা শেখ জাহাঙ্গীর নয়। ভেবে দেখুন, সুনাম আস্তান আর তার দলবল এত অত্যাচার করেছে এখানের লোকের উপর, আর সেই লোকেরা সুযোগ পেয়েও, এমনকি নিজের ঘরের ভিতরেও বাইরের লোকের কাছে মুখ খুলতে পারেন। আমার কি মনে হয় জানেন, টুনটুনিয়ার আসল দানব হল ভেঙে পড়া শিক্ষা, স্বাস্থ্য, বিক্রি হয়ে যাওয়া পুলিশ, দুর্নীতি আর রাষ্ট্রযন্ত্রের ভয়ে মুখ বন্ধ করে থাকা মানুষ। হ্যাঁ, সে দানব লুকিয়ে লুকিয়ে সারাক্ষণ নজর রাখে, ভয় দেখায়, প্রতিবাদ করলেই গলা টিপে ধরে। আর সেই দানবের পেট থেকে
এই নিশি ভূতেরা জন্মায়।
আজ ধরা পড়েনি, কাল পড়বে, একটা পোকা তো মরল। চলো ভাইটি, আমাদের এখনকার কাজ শেষ হয়েছে, তোমার মায়া বৌদিকে এবার বাড়ি ফিরিয়ে আনতে হবে, বুঝলে? যত ঝগড়াই হোক, বউ ছাড়া ঠিক ভালো লাগে না।
আমাকে পেছনে ফেলেই উঠোনের ঘাসের উপর দিয়ে খসখস করে পা চালালেন ঝাড়ানার তান্ত্রিক। জানি না কেন আমার তার দিকে সে খানি গর্বই হল। লোকটা একটু বেয়ারা ঠিকই, না জেনে অম্মি তম্বি করার বাঙালি সুলভ স্বভাবটাও আছে, খানিক নেশা টেশার সমস্যাও আছে, তবে এত কিছুর মাঝেও কোথায় যেন একটা নিরাপত্তা আছে। জানি না কেন আজকাল মনে হয় ঝাড়াদা আশেপাশে থাকলে হেন কোনো সমস্যা নেই যা মিটবে না।
কিন্তু আপনি যেটা বললেন সেটা তো সমাধান নয়, তাই না?
কিসের সমাধান বলো দেখি।
এই ধরুন বাসে, ট্রামে, টিউশনের ব্যাচে এত লোক মেয়েদের গায়ে হাত দেয়, তাদের সাথে অসভ্যতা করে, যতক্ষণ না সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে ততক্ষণ তাদের সহ্য করাটাও তো কোনো কাজের কথা নয়, তাই না?
দূরে আকাশের রং ফিকে হতে শুরু করেছে, সেদিকে চেয়ে থাকতে থাকতে ঝাড়াদা বললেন,
এসব লোকেরা মেয়েদের গায়ে হাত দেয়, তারা না অনেকটা নিশির মতো। তুই যত তুমি তাদের ডাক শুনবে তত তোমার ভয় বাড়বে, তত তাদের সম্মোহন বাড়বে। সব থেকে ভালো হলো একবার ডাক শুনেই তার গলার গুলিটা উপড়ে ফেলা। আমাদের মেয়েদের সমস্যা এইসব অন্ধকারের ভূত প্রেত পিশাচ এসব নয়, সমস্যা হলো তাদের নিজেদের সহ্য শক্তি।
কথাটা বলে পা চালাতে যাচ্ছিলেন ঝাড়াদা, ঠিক এই সময় পেছন থেকে একটা ডাক ভেসে এলো,
ঝাড়া বাবু।
গলাটা চেনা, আমরা দুজনে ঘুরে তাকালাম। কাঁথা মুড়ি দিয়ে কেশব পাল দাঁড়িয়ে আছে, নিমিলিত চোখ মাটির দিকে, ঠোঁটের কোণে নরম হাসি। আমাদের দেখতে পেয়ে ধীরে ধীরে মাথা তুলল। সে
একবার ডাকতেই ঘুরে তাকালেন, এবার যদি সম্মোহন করে ধরে নিয়ে যাই?
ভয়া, যে সম্মোহনে নিজে পড়েছিলে তার হাত থেকে নিজেকে ছাড়াতে পারলে কই, সে আমাদের ধরে নিয়ে যাবে।
হঠাৎ দু হাঁটুর উপর ভর দিয়ে মাটিতে বসে পড়ে নিশি ভূত কেশব পাল, গা থেকে কাঁথাটা খসে পড়ে, চোখের কোণে জল চিকচিক করে ওঠে তার।
ঝাড়া বাবু, আপনি না থাকলে মেয়েটা।
কেশবের কাঁধে হাত দেন ঝাড়ানার তান্ত্রিক, তার মুখ থেকে কয়েকটা শব্দ বেরিয়ে আসে।
তুমি দেখো ভায়া, দেখো একদিন এদেশের মেয়েদের জন্য কোনো কেশব পাল আর ঝাড়ানার তান্ত্রিককে থাকতে হবে না।
দুহাত বাড়িয়ে ঝাড়ানার তান্ত্রিকের পা স্পর্শ করার চেষ্টা করল কেশব।
আপনি আপনি শুধু একবার ওকে আশীর্বাদ।
আমি আশীর্বাদ দেওয়ার মতন মানুষ নই হে কেশব, আমি হলো নখ।
কথাটা শেষ না করেই হাত তুলে ইশারায় শিবেনকে ডাকলেন ঝাড়াদা। সে কাছে আসতে নিচু গলায় কি একটা নির্দেশ দিলেন তাকে। শিবেন ফিরে গিয়ে বাড়ির ভেতরে ঢুকে কি একটা হাতে করে আবার বেরিয়ে এলো। লক্ষ্য করে দেখলাম সেটা কেশব পালের সেই ছেঁড়া নীলচে হলুদ কাঁথাটা।
অনুর শাড়িটা এলোমেলো হয়ে গেছে শিবেন, ওর গায়ে ওটা চাপা দিয়ে দাও, কেমন?
এত শুকনো রক্ত লেগে আছে ঠাকুরমশাই।
ঝাড়ানার তান্ত্রিকের মুখে এক অপার্থিব হাসি খেলে গেল। সামনে পা চালাতে চালাতে তিনি বললেন,
রক্তই তো লেগে আছে ভায়া, নোংরা কিছু তো নয়, রক্তেই তোমার জন্ম, রক্তেই আমার জন্ম, রক্তের থেকে বেশি নিরাপদ আর কি বা শরীরে জড়াতে পারি আমরা? হুম,
ভালো করে ভোর হওয়ার আগেই জাহাঙ্গীরের লাশের পুঁটলিটা গাড়িতে চাপাতে বেশি বেগ পেতে হল না। সঙ্গে আঁশবুটিটাও ঢুকিয়ে দিলাম। ঝাড়াদা হাত দিয়ে চেপে চুপে সেটার এমন একটা আকার দিয়েছেন যে বাইরে থেকে দেখে সাধারণ মৃতদেহ বলেই মনে হয়। তার উপর একটা লাল কাপড় চাপা দিয়ে গাড়িতে উঠে এলাম আমরা। নিমতলা পৌঁছেই কাউকে একটা ধরাধরি করে গোপনে পুড়িয়ে ফেলতে হবে। আমার শববাহী গাড়ি যখন স্টার্ট দিল তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। টুনটুনিয়া ফেলে সামনের দিকে এগিয়ে চললাম আমরা। ঝাড়াদা আমার পাশে বসে গুনগুন করে কি যেন একটা গান ধরেছিলেন। গাড়ি চালাতে চালাতেই তাকে খোঁচা দিয়ে জিজ্ঞেস করলাম,
আচ্ছা শিবেনের হাতে যে অতগুলো টাকা গুঁজে দিয়ে এলেন, অত টাকা আপনি পেলেন কোথায়?
ঝাড়াদা ঠোঁটের ফাঁকে দেঁতো হাসি হাসলেন।
যুবসাথীর টাকাটা ঢুকে গেছিল ভাইটি, ওইটাই
সবাই যুবসাথীর টাকা পাবেন।
তার দিক থেকে মুখ ফিরিয়ে সামনে তাকাতে যাব এমন সময় পকেট থেকে ফোনের নোটিফিকেশনের শব্দ এল। স্টিয়ারিং এ হাত রেখে হোয়াটসঅ্যাপটা চেক করলাম আমি। একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে, ওয়ান টাইম করে একটা ফটো, সেই সঙ্গে একটা 4 সেকেন্ডের ভয়েস নোট। ফটোটা খুলতেই মনটা খিঁচড়ে গেল। কে যেন একখানা লোমস পুরুষালী পাছার ছবি পাঠিয়েছে, দেখেই ভোরবেলা মেজাজ বিগড়ে গেল। দ্রুত ছবিটা বন্ধ করে দিলাম। ঝাড়াদা উঁকি মেরে ছবিটা দেখেছেন, আমার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন,
কি ব্যাপার বলো দেখিনি, পাছা দেখিয়ে কেউ হুমকি দিল নাকি?
আপনি কদিন হলো মার্কেটে এসেছেন, আপনার কেই বা শত্রু থাকবে যে হুমকি দেবে?
কথাটা বলেই ভয়েস নোটে ক্লিক করলাম। কয়েক সেকেন্ড কোনো সাড়া শব্দ নেই। ঠিক 2 সেকেন্ডের মাথায় একটা হিমশীতল পরিচিত স্বর ফোনের ভেতর থেকে বেরিয়ে এসে আমার অন্তরাত্মা কাঁপিয়ে দিয়ে গেল।
বাবা গুন্ডা!
তেমনি কাঁপতে থাকা অন্তরাত্মা নিয়ে টুনটুনিয়া পেছনে ফেলে আমি আর ঝাড়ানাথ তান্ত্রিক কলকাতার দিকে রওনা দিলাম।
আবার দেখা হবে, ফির মিলেঙ্গে, রায় গুলশান তো ফুল খিলেঙ্গে, আর রাহা তৃণমূল তো ফির মিলেঙ্গে।
আজ গল্প পাঠেছিল শায়ক, বিভিন্ন চরিত্রে শায়ক, কৌশিক, আলোকলতা, শুভ্রদীপ্ত, অরিজিৎ, অমিত, এনামুল এবং আমি তমাল। শব্দগ্রহণে মধুরিমা, আবহ নির্মাণের শায়ক। শুনছিলেন মিডনাইট হরর স্টেশনের বিশেষ গল্প ঝাড়ানাথ তান্ত্রিক ও তোতলানিশি।